15 মার্চ 2017 ترجمان کابیر عارف بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر شروب کاٹھی بازار جامع مسجد بیان
الحمدللہ وکفا السلام علی عباده الذین اصطفا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا فأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني أمن أحبني كان معي في الجنة وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. اور بھائی دنیا سب سے بڑو بادشاہ وہی بندہ جر سینت اللہ پتی ایمان اسے ایمان ابن اسلام اور دولت جر کا سے اسے شکل بادشاہ سے بڑو بادشاہ. আমার প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে নমরুদও বাস করত, ফেরাউনও বাস করত, আবু জাহাল আবু লাহাবও বাস করত, দাপট ছিল দুনিয়াতে এবং দুনিয়ার থেকে তারা বিদায় হয়ে গেছে, সব দাপট চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মানুষ তাদের নাম নিতেও ঘৃণা বোধ করে. ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম আল্লাহ পাক নবী ছিলেন, আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহু আল্লাহ পাকের এক প্রিয় বান্দা ছিলেন, বেলাল রাজি আল্লাহ তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, জুনায়েদ বাগদাদি শামসুদ্দিন তাবরিজি আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন. এই সকল মানুষ যারা আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াকফ করছিলেন, উৎসর্গ করছিলেন, হারগিজ নামির আকে দিলার জিন্দা শুধু বয়স সপ্তাহ বরজরিদায় আলমে দওয়ামে মা. এক বুজুর্গ বলেন যে চিরঞ্জীব আল্লাহর উপরে যারা নিজের জীবনকে উৎসর্গ করে তাদের নাম পৃথিবীতে কেউ মুছতে পারে না. আমার ভাইরা, এজন্য আসল কাজ হলো আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা. দুনিয়ার জীবনে মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকে বটে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, আত্মীয় স্বজনের খেয়াল রাখা, এগুলো কোনো কিছুই ইসলাম নিষেধ না, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা যেন আল্লাহকে না ভুলি. কোনো এক বুজুর্গের ভাষায়, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস. আমি এই কথা বলছি না, বলবো না যে তুমি দুনিয়া ত্যাগ করে দাও, এটা ইসলামের শিক্ষা না, কিন্তু তুমি যেখানেই থাকো, যখন যে হালেই থাকো, আল্লাহর হুকুমের উপর তুমি কায়েম থাকো, ইসলামের সৌন্দর্যের বাইরে এক কদম তুমি না রাখো. আল্লাহ পাক জাল্লা জালাল ও মানওয়ালু সেই তৌফিক আমাদের সকলকে নসিব করে দেন. ভারতে নকশবন্দিয়া তরিকার বিখ্যাত এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলী অনেক বেশি উচ্চ মাপের বুজুর্গ ছিলেন। তিনি বলতেন, হাম জহাঁ যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দিতে হ্যাঁ, কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ। হে আল্লাহ, দুনিয়ার যে কোনো জায়গায় যাই মানুষ কত মাহফিল তালাশ করতে থাকে, আমি তালাশ করি আপনার সৌন্দর্যের মাহফিল। কোন আল্লাহর বলি দুনিয়ার যে কোনো জায়গাতেই যান, সকলের সকলকে নিয়ে ব্যস্ত, কিন্তু দেওয়ানা মহান আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে। আমার মুর্শিদ কুতুবে আলম আরিফুল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মজগলা আহলে দিল কা আখতার বাগ ঈমা কি বাগবানী হ্যায়। আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা ঈমানের নূর যার সিনাতে পয়দা হয়ে গেছে, তো তার একটাই নেশা একটাই পছন্দ থাকে, দিন রাত চব্বিশ ঘন্টা ঈমানের বাগানকে কেবলই সাজাইতে থাকা। গ্রাম দেশে ভোরবেলা দেখা যায় কৃষক এই গরু নিয়ে হাল নিয়ে চলছে ক্ষেতের দিকে, আর শহরে বন্দরে দেখা যায় ভোর হইলে মানুষ ছুটছে অফিসের দিকে দোকানপাটের দিকে। তো যার যার ভোরবেলা হইলেই তার তার কর্মক্ষেত্রে সে উপস্থিত হয়। আল্লাহর যারা বলি আল্লাহ পাকের দেওয়ানা, তাদের একটাই কর্মক্ষেত্র চব্বিশ ঘন্টা মহান রব্বুল আলমিনকে ভালোবাসতে থাকা, তার বন্দিগি করতে থাকা, তাকে ইয়াদ করতে থাকা। এই নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ ভারতের, তিনি বলতেন যে আমার প্রিয় মাওলা, তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি আর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। আল্লাহ আপনাকে স্মরণ রাখি সেই কারণে আমি জিন্দা থাকি, আপনাকে ভুললে তো আমি বাঁচব না, আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহকে হামেশা খুব ইয়াদ করার আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহকে হামেশা স্মরণে রাখার তৌফিক দান করেন। চিশতিয়া তরিকার এক বিখ্যাত বুজুর্গ ছিলেন ভারতে, হযরত খাজা আজিজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে লব্বে হরদম জিকির ভি হো দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। অন্তর যদি হামেশা আল্লাহর ধ্যান আল্লাহর স্মরণ থাকে, জবানে আল্লাহ পাকের জিকির থাকে ভাই, তাহলে তো জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম ক্লিয়ার একদম পরিষ্কার। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে পুরা দিন পুরা শরীয়ত পুরা ইসলামের সার মর্ম হল নির্যাস হল আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের স্মরণ। যখন যেখানে থাকি আল্লাহ পাকের স্মরণের ভিতরে আল্লাহর ইয়াদ আল্লাহর জিকিরের ভিতরে ডুবে থাকি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন যে হে বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো তো আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার নেয়ামত বেসুমার নেয়ামত এগুলা ভোগ করতে থাকো আর শুকুর গুজারি করতে থাকো, না শুকরি করো না, আল্লাহর নেয়ামত খাও আল্লাহ পাকের শুকুর গুজারি করো। আল্লাহ পাকের নেয়ামত খায় শুকুর গুজারি হলো যে বান্দা যার নেয়ামত খাইলো বিলকুল তার হইয়া থাকা। একটা কুকুরকে কয়েকটা হাড্ডি দিলে এই সামান্য কিছু হাড্ডি দেওয়ার পরে এই কুকুর ওই লোকটার ভক্ত হয়ে যায়, তার পিছে পিছে দৌড়াইতে থাকে, খুশিতে লেজ নাড়তে থাকে, তার প্রতি অভিবাদন জ্ঞাপন করতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে অনুভব করি যে যে কুকুর এত বড় কৃতজ্ঞ প্রাণী, এইরকম কৃতজ্ঞতা আমার মধ্যেই বা কোত্থেকে আছে। আল্লাহ পাকের এক এক দানা এক এক জার্রা নেয়ামত খাওয়ার পরে কি পরিমাণ শুকর গুজারি আমাদের উপর কর্তব্য ছিল। আল্লাহ পাক আমাদেরকে শুকর গুজার বান্দা হওয়ার জন্য তৌফিক দান করেন। ভারতের এই মহান বুজুর্গ নকশবন্দিয়ার নকশবন্দিয়া সিলসিলার বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর দিকে উড়তে থাকার জন্য দুইটা ডানা লাগে, এক ডানার নাম শুকর আরেক ডানার নাম সবর। বন্দা সর্বহালতে কোন নেয়ামতের মধ্যে থাকে আল্লাহর নেয়ামতের কারণে শুকর গুজারি করতে থাকা, আর কোন মুসিবত হইলে তখন সবর করতে থাকা। যে বন্দা এই দুই আমল করতে থাকবে, শুকর নেয়ামত পাইলে শুকর করে আর মুসিবত আসলে সবর করে, তো দোনো হালতেই সে এই দুই ডানার দ্বারা আল্লাহ পাকের দিকে উঠতে থাকে। আল্লাহ পাকের নৈকট্যের পথে কেবলই তার উন্নতি উন্নতি অগ্রগতি হইতেই থাকে। আল্লাহ তাআলা এই দুনো আমলের আমাদের সকলকে তৌফিক দান করেন, নেয়ামতে শুকর আর মুসিবতে সবর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন বান্দার আজীব শান, আজীব হাল, আজীব এক মর্তবা, আজীব এক সৌন্দর্য, যে মুমিন কোন নেয়ামত পায় খুশি হয়ে আল্লাহ পাকের শুকর আদায় করে, এর দ্বারা আল্লাহ পাকের সঙ্গে তার নৈকট্য নসিব হয়, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক আরো সুন্দর হয়, আরো বড় হয়, আল্লাহ পাকের সঙ্গে মহব্বতের সম্পর্ক আরো বৃদ্ধি পায়। যদি কোন অনাকাঙ্ক্ষিত অবস্থার সম্মুখীন হয়, কোন মুসিবতের মধ্যে সে পড়ে যায়, তখনও সে আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলে না, বরং সে সবর করে আর আল্লাহ পাকের উপর খুশি থাকে। এই সবরের বরকতেও আল্লাহর সঙ্গে তার সম্পর্ক বাড়তে থাকে এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জন হইতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো এক হাদিস শরীফের মধ্যে বলেন যে যে মুমিন বান্দা যদি একটা কাটাও ফুটে তো সাথে সাথে তার আমল নামে একটা নেকি লেখা হয় এবং একটা মর্তবা তার বুলন্দ হয়, একটা গুনাহ আল্লাহ পাক এই উসিলাতে মাফ করে দেন। আমার প্রিয় বন্ধুরা, যে নেয়ামত বেশুমার আমাদের উপরে, আল্লাহ পাকের নেয়ামতকে হিসাব করে কোনো কুল কিনার করা যাবে না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের নেয়ামত সমূহ কি পরিমাণ তোমার উপরে, সেগুলো যদি হিসাব করতে শুরু করো জীবন শেষ হবে, কিন্তু কোনোদিন ওই নেয়ামতের কোন হিসাব করে কুল কিনারা করা কখনোই সম্ভব হবে না। এত বেশুমার নেয়ামতের মধ্যে দিন রাত আমরা ডুবা আছি, আল্লাহ তাআলা প্রতিটি নেয়ামতের জন্য হামেশাই শুকর গুজারির তৌফিক আমাদেরকে নসিব ফরমান। এজন্য আমার ভাইয়েরা, কোন আরেফ কোন ওলি নিকট যদি নিজের জীবনটাকে গড়া যায়, নিজেকে তরবিয়ত করা যায়, ইসলাম কি জিনিস সত্যিকার অর্থে শিখা যায়, তো বান্দা যখন যে হালে থাকে হামেশা আল্লাহ পাকের জিকিরের তৌফিক নসিব হয়। যখন যে হালে থাকে তার অন্তর শুকর গুজারিতে মশগুল থাকে, জবান হয়তো খামোশ থাকে, জবান চুপচাপ থাকে, চক্ষু আল্লাহর জিকিরে মশগুল থাকে, দেহ আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে, অন্তর আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে। ফাজকুরুনি আজকুরকুম, এই আয়াতে পাকের ব্যাখ্যা মুফাসসিরিন বলেন যে ফাজকুরুনি বিল ইতাআ আজকুরকুম বিল ইনায়া, আল্লাহ পাক বলেন যে হে বান্দারা তোমরা আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করব? তো মুফাসসিরিন বলছেন স্মরণ করার তরিকা হলো যে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে জিন্দেগি কাটানো। এক বান্দা কোনো এখন নামাজের মধ্যে নাই, তেলাওয়াতের মধ্যে নাই, জিকিরের জবানের জিকিরের মধ্যেও নাই, বাহ্যিকভাবে কোনো আমলের মধ্যে তাকে দেখা যায় না, কিন্তু সে ওই মুহূর্তে আল্লাহকে অন্তরে স্মরণ করতেছে এবং আল্লাহর ভয়ে কোনো গুনার মধ্যে লিপ্ত হচ্ছে না। যে এক একটা মুহূর্ত গুনাহ থেকে বিরত থাকা, দূরে থাকা লক্ষ লক্ষ লফল ইবাদতের চেয়ে মর্তবা বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি সব হারাম কাজ থেকে দূরে থাকো তাহলে বিশ্বের সবচেয়ে বড় ইবাদতওয়ালা তুমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিবুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নবরলাহ তাআলা বরকাতুহ বলতেন, আমার ভাই মুসলমান, এক একটা গুনাহ থেকে দূরে থাকা, এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ নফল ইবাদতের চেয়েও বেশি মর্তবাওয়ালা আমল। আমার প্রিয় বন্ধুরা, এজন্য হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যে আল্লাহ পাক তো ফরজ করছেন আমাদের প্রত্যেকের উপরে আমরা যেন আল্লাহর ওলি হয়ে যাই। পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, রমজানের রোজা রাখা যেরকম ফরজ, এরকম আল্লাহর ওলি হওয়া ফরজ। এইরকম ফরজ আমল করলেই, এই ফরজটা পুরা করলেই তো দিনরাত ২৪ ঘন্টা যে আমলই করবে প্রতিটি আমল বহুত বড় মর্তবাওয়ালা। কিন্তু মানুষ যখন শুনতে পায় আল্লাহর ওলি হওয়া ফরজ তো ভয়ও পায় যে এত বড় আমল আমি করব কিভাবে। অথচ ইসলামে কোন আমল এরকম কঠিন আল্লাহ পাক দেন নাই। ইন্নাদ্দীনা ইউসরুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন নিঃসন্দেহে আল্লাহ পাকের দিন তো পুরাটা একদম সহজ, একদম সহজ, একদম সহজ। হ্যাঁ, যে আসান সমঝো তো হয় ইশক আসান, যে দুশওয়ার করলো তো দুশওয়ারই আহে। আমার প্রিয় বন্ধুরা, যদি অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয় আর কোনো আল্লাহওয়ালার সোহবত নসিব হয় তো ইসলামের প্রতিটি বিষয় শুধু সহজ না, মজাদার মনে হবে, মজাদার। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহ এক বুজুর্গ ছিলেন যিনি বারো বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখছিলেন, তিনি একবার আমার শেখ আমার মুর্শিদকে লক্ষ্য করে বললেন যে মিয়া হাকিম আক্তার শোনো, যদি কোনো খাঁটি আল্লাহর ওলির সোহবত তোমার নসিব হয়ে যায় মিয়া, তার সঙ্গে সম্পর্ক পয়দা হয়ে যায়, তো জান্নাত পর্যন্ত এই রাস্তা খালি সহজ লাগবে না, মধুময় লাগবে, মজাদার লাগবে, মজাদার। হযরত থানবীর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুঝে সহল হো গই মঞ্জিলে কি হাওয়া কে রুখ ভি বদল গয়ে, তেরা হাথ হাথ মে আ লাগা, তে চিরাগ রাহ কে জল গয়ে। তিনি বলেন যে হে হাকিমুল উম্মত, আপনার মতো বুজুর্গ আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্কের বরকতে আমার জান্নাত পর্যন্ত পুরা রাস্তা চলা একদম আসান লাগতেছে, সহজ লাগতেছে, সুগম লাগতেছে, পুরা রাস্তা নূরই নূর মনে হইতেছে। আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু অন্তরে আল্লাহর সঙ্গে এমন এক সম্পর্ক দান করেন, এমন এক নূর দান করেন, যার কারণে পুরা ইসলাম সে শান্তিদায়ক যে, আরামদায়ক যে, মজাদার যে, দিন রাত সেটা উপলব্ধি করার তৌফিক নসিব হয়ে যায়। মুজাদ্দিদ আলফ সানি শেখ আহমদ সারেন্দি রহমতুল্লাহ আলী তিনিও নকশবন্দি ছিলেন। হযরত মুজাদ্দিদ আলফ সানি রহমতুল্লাহ আলী বলেন, যার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো হুব্বে শেখ আর একটা ইত্তেবায়ে সুন্নত, অর্থাৎ কোন আল্লাহওয়ালার সঙ্গে তার সম্পর্ক আছে এবং অন্তরে তার প্রতি খুব মহব্বত আছে, এক। আরেকটা হলো সুন্নত শরীয়ত মোতাবেক তার জিন্দেগি আছে, আমল আছে। এই দুইটা জিনিস যার মধ্যে অব্যাহত থাকবে, তার জীবনের যত অন্ধকার অধ্যায়গুলো আছে এই দুই আমলের বরকতে সবটা অবশ্যই আলোকিত হয়ে যাবে। এর সার কথা হলো, কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক যার থাকে আর দিন শরীয়তের উপর চলার অভ্যাস যার থাকে, এই বান্দা আল্লাহ পাকের এইরকম রহমতের নজরে পড়ে যায়, আল্লাহ পাকের এমনটা মহব্বতের নজর পায় যায়, এই বান্দা হাজার বারো যদি কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয় আল্লাহ পাক তওবার তৌফিক দিয়ে দিয়ে এই বান্দাকে পাক সাফ করতে থাকেন। যেটাকে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন এই ভাষায় বলছেন, হুমুল কওম লা আশকা বিহিম জালিসুহুম, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন যে আমার এই আউলিয়া একরাম আমার বিশিষ্ট বান্দারা এমন এক কাফেলা, এদের সঙ্গে যারা মহব্বত রাখে, সম্পর্ক রাখে, উঠা বসাও রাখে, তো আল্লাহ পাক বলেন যে এরা কেউই জাহান্নামি হবে না। হুমুল কওম লা ইশকা বিহিম জালিসুম, আল্লাহর বান্দায় পৃথিবীতে দুই কিসিম, একটা হলো সাঈদ ভাগ্যবান আর একটা হলো শাকি হতভাগা। সাঈদ তারা, ভাগ্যবান তারা যারা জান্নাতওয়ালা, আর হতভাগা তারা যারা জাহান্নামওয়ালা। এই হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন হুমুল কওম লা ইশকা বিহিম জালিসুহুম, ফি রিওয়ায়া হুমুল জুলাসাউ লা ইশকা বিহিম জালিসুহুম, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারাই উঠে বসে আল্লাহ পাক বলেন যে এরা কেউ হতভাগা থাকবে না। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, ভারতে চিশতিয়া তরিকার বিখ্যাত যিনি ইমাম ছিলেন, তিনি বলতেন কোন আল্লাহ ওয়ালার সঙ্গে যারা সম্পর্ক রাখে হয় আল্লাহর উলি হয়ে যাবে, আর না হলে কমপক্ষে মৃত্যুর সব গুনাহ থেকে কামিল তওবার পরে ফের তার মৃত্যু হবে। কারণ যেখানে রব্বুল আলামিন ঘোষণা করছেন যে আমার আউলিয়াদের সঙ্গে যারা মহব্বত রাখবে, সম্পর্ক রাখবে, উঠা বসা রাখবে, তো তারা হতভাগা থাকবে না। তো হতভাগা থাকবে না, তো ভাগ্যবান হওয়ার জন্য রাস্তা সেরেব দুইটা, একটা হলো মুত্তাকি হওয়া, সব গুনাহ থেকে মুক্ত ফেরেশ জিন্দগি ওয়ালা হওয়া, এটা একদম জান্নাতের রাস্তা। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন মুত্তাকি পরেজগার বান্দারা সব আমার প্রিয়জন লাগে, আমি তাদেরকে মহব্বত করি, আমি তাদেরকে ভালোবাসি। আর আল্লাহর যাদের প্রিয়জন, আল্লাহর প্রিয়জন যারা, তাদেরকে নিঃসন্দেহে আল্লাহ পাক তো জান্নাতই দান করবেন। ভাই, প্রিয়জনের জন্য ঠিকানা হলো জান্নাত। আর আরেক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, নিঃসন্দেহে আল্লাহ পাক ভালোবাসেন বারবার তওবাকারী বান্দাদেরকে। তো বোঝা গেল যে তওবা করছে মুত্তাকওয়ার পথে চললো, ইবাদত বন্দেগী ঠিক ঠিক পালনকারী যে মুত্তাকি পরেজগার বান্দারা, তারা যেরকম আল্লাহ পাকের প্রিয় পাত্র, যে বান্দারা হাজারো গুনার পরে তওবা করলো আল্লাহর কসম, তারাও নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রিয় পাত্র। এবং মুত্তাকিদের জন্য আল্লাহ পাক যেরকম গ্যারান্টি দান করছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যে এটা একদম ফাইনাল নিশ্চিত গ্যারান্টিযুক্ত কথা যে মুত্তাকি পরেজগার বান্দারা তো আল্লাহ পাকের প্রিয় পাত্র। আবার আরেক আয়াতে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলছেন যেই বান্দারা হাজারো ভুল ত্রুটির পরে বারবার তওবা করে বারবার মাফ চায়, আল্লাহ পাক বলেন যে আমি গ্যারান্টি দিলাম, নিশ্চিত করে দিলাম যে এরাও আমার মহব্বতের পাত্র। আমার প্রিয় বন্ধুরা, এটা আশ্চর্য আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের রহমত। বুখারী শরীফে হাদিস আছে যে সাবাকাত রহমতি গযাবি, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন যে সকল বান্দারা নেক আমল করে, তো নেক আমলের কারণে তো আমার রহমত তার দিকে মোতাবজ্জি হয়, আর যখন অন্যায় কাজ করে গুসা লাগে আমার, কিন্তু আল্লাহ পাক বলেন যে আমার রহমত আমার গুসার আগে আগে থাকে, গুসা পিছনে পড়ে যায়, রহমত থাকে আগে আগে। এর কি অর্থ? আল্লাহ পাক প্রতিটি যে সকল আল্লাহ পাকের সিফাত এবং গুণাবলী, সেই সিফাতের দ্বারা আল্লাহ পাক মুত্তাসিফ, আল্লাহ পাক রহমওয়ালা, আল্লাহ পাক করমওয়ালা, আল্লাহ পাক মেহরবানি ওয়ালা, আল্লাহ পাক ক্ষমতাওয়ালা। যেই গুণগুলো আল্লাহ পাকের আছে সবসময় সেই গুণগুলোর দ্বারা আল্লাহ পাক সর্বক্ষণ গুণান্বিত। কিন্তু হাদিসের অর্থ কি? যে আল্লাহ পাক গুসাওয়ালা, তো গুসার সিফত তো আল্লাহ পাকের আছে সবসময় অন্যান্য গুণের মতোই, কিন্তু আমার রহমত থাকে আগে আগে, আমার গুসা থাকে পিছনে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে বান্দা যখন নেক আমল করে নিঃসন্দেহে আল্লাহ পাকের রহমত তার দিকে আকৃষ্ট হয়, কিন্তু যখন গুনাহ করে আল্লাহ পাকের গুসা লাগে। এর মধ্যে বান্দা হাজার লাখ অপরাধ করার পরে, গুনাহ করার পরে এমন বলে আল্লাহ আমারে মাফ করে দেন, আমি অন্যায় করছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, সাথে সাথেই আল্লাহ পাকের গুসা নিভে যায়, এই বান্দার প্রতি আল্লাহ পাকের রহমতের ফয়সালা হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, এই হল হাদিসে পাকের অর্থ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আর যে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে যায় তো সঙ্গে সঙ্গে গুনাহ থেকে তওবা করার, আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ভারতে এক বুজুর্গ ছিলেন, অনেক বড় আলেম দ্বীন, বহুত বড় বুজুর্গ বলি আল্লাহ, হযরত মাওলানা শাহ ওসিউল্লাহ এলাহাবাদি রহমতুল্লাহ আলাইহ। তিনি বলতেন যে হামনে তয় কি ইস তরে সে মঞ্জিলে, গির পড়ে গিরকার উঠে উঠকার চলে। প্রিয় বন্ধুরা, যারা আজ পর্যন্ত এই জীবনে কামিয়াব হয়ে গেছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছছেন, তো এভাবে যে আল্লাহর পথে তারা চলতে থাকছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ যাকাত যখন যেটা করার সে কর্তব্য পালন করতেছেন, এত সত্য জীবনের মোড়ে মোড়ে আকে বাকে ফাঁকে ফাঁকে হাজারো ভুল ত্রুটি হইতেই থাকে, যখন যেখানে ভুল হয়ে গেছে তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন, যখন যেখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার উঠছেন, আবার ছুটছেন আল্লাহ পাকের দিকে, আর কান্নাকাটি করতে থাকছেন। আমার প্রিয় বন্ধুরা, এই চোখের পানি আর এই তওবা ইস্তেগফার এমন এক দৌলত যে তামাম রাস্তাকে ক্লিয়ার একদম পরিষ্কার বানাইতে থাকে, হামওয়ার করতে থাকে, আসান বানাইতে থাকে। এজন্য তিনি বলছেন যে হামনে তয় কি ইস তরে সে মঞ্জিলে, গির পড়ে গিরকার উঠে উঠকার চলে। আমরা আল্লাহর রাস্তায় চলতে থাকলাম, হঠাৎ করে ভুল ভ্রান্তি হয়ে গেল, আবার মাফ চাইছি, আবার তওবা করছি, আবার কান্নাকাটি করতে থাকছি, এইরকম করতে করতে একদিন মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে গেছি, কাঙ্ক্ষিত গন্তব্য পর্যন্ত পৌঁছে গেছি, অর্থাৎ তারা আল্লাহর ওলির মর্তবা লাভে ধন্য হয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম তো কঠিন না, ইসলাম একদম সহজ, তবে যারা ইসলাম সম্পর্কে জানেন বুঝেন, এরকম খাটিয়ে আল্লাহওয়ালা লোকদের সঙ্গে উঠা বসা করা চাই, তাদের দিন রাত চব্বিশ ঘন্টার হেদায়ত, তাদের পরামর্শ, তাদের এলম এবং আমলের রং, তাদের দোয়া এবং মোনাজাত, এগুলো দেখতে 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 তখন মনে হবে যে ইসলাম কি সুন্দর, ইসলাম কত সহজ এবং ইসলাম কত মজাদার। আমার প্রিয় বন্ধুরা, সকলে পাক্কা এরাদা করি যে আমি তো একদম আল্লাহর হয়ে থাকব, আমি আর কারো কোন রাস্তাতে হাঁটবো না ইনশাআল্লাহ তাআলা। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা উনহি কা হুয়া যা রাহা হুঁ, আমি আর কারো না, আমি শুধুই মাওলার, আমি মাওলার হয়ে আছি, মাওলার হয়ে থাকব, মাওলার হইয়া আমি এই জীবনটাকে মাওলার জন্য উৎসর্গ করেই আমি মাওলা মাওলার কাছে পৌঁছবো ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় বন্ধুরা, এই দুনিয়া এই চিরদিন থাকার ঠিকানা না, এখান থেকে আমাদেরকে একদিন অবশ্যই বিদায় নিতে হবে, কিন্তু জীবনটাকে সাজাইলাম কিনা, সুন্দর করলাম কিনা, আল্লাহর পছন্দের উপযুক্ত করলাম কিনা, নফসের গোলামি করলে, এই দুনিয়ার মানুষের তালে তালে চললে, আমার প্রিয় প্রিয় বন্ধুরা, কশ্চিন কালো এই জীবনটাকে সুন্দর করার সুযোগ হবে না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা জীবনকে সুন্দর এবং সফল কামিয়াব করার জন্য আমার রসুলের তোমরা অনুসরণ করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে আমার রসুলের জীবনের দিক দিগন্তে তোমাদের জন্য আলোক দীপ্ত মডেল মজুদ আছে, সুন্দর চমৎকার মডেল মজুদ আছে। রসুল্লাহ সাল্লাহ ইসলামের চেয়ে সুন্দর জীবন এই পৃথিবীতে আর কেউ পেশ করতে পারেনি। প্রত্যেক নবী রসুলের জীবনই সুন্দর এবং চমৎকার, সর্বশ্রেষ্ঠ সুন্দর। সেই সর্বশ্রেষ্ঠর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার মুর্শিদ কুতবে আলম আরেবিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহ বারবার বারবার বলতেন, বড় বেদনা ভরা, বড় ব্যথা ভরা দিলে, যে নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। আমার প্রিয় বন্ধুরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের আলোকদীপ্ত নকশা যেই ধরবে, এই সুন্দর নকশা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, নিঃসন্দেহে সুন্দর নকশা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এক একটা সুন্নত সমস্ত রাজা বাদশাদের সমস্ত সম্পদের চেয়ে বেশি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো এটাই প্রমাণ যে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো নিঃসন্দেহে সে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। আমরা সকলেই তো আশা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা, আমাদের মনে এটা আশা আসে না প্রিয় বন্ধুরা? তাহলে আমাদের জীবনটা কি ইহুদিদের মতো করা চাই, খ্রিস্টানদের মতো করা চাই, বিধর্মিত্বক মতো করা চাই, নাকি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবনের মতো সুন্দর জীবন আমাদেরও বানানো চাই? আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল এবং সফল কাম মুমিন হইতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমার মহব্বত তোমার মা বাবার চেয়ে বেশি না হয়, তোমার সন্তানের চেয়ে বেশি না হয়, দুনিয়ার সকলের চেয়ে বেশি না হয়। সকলের ঊর্ধ্বে স্থান দিতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে। আর মহব্বত যার পয়দা হয় অন্তরে গভীরভাবে, মানুষ তার রাস্তা এবং পথ এবং জীবন অনুসরণ করতে বাধ্য হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত রাবিয়া আবু শ্রী বলেন যে, তাসিল ইলাহা ওয়ান্তা তুজিরু হুব্বাহু হাযা আল-আমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, তুমি দিনরাত আল্লাহ রাসূলের হেদায়তের বিরুদ্ধে চলো, আল্লাহ রসুলের হুকুমের বাইরে চলো, আর তুমি দাবি করো যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, তোমার দাবি আর বাস্তব জীবন দুইটার মধ্যে মিল কোথায়? সত্যি যদি কামেল ভাবে তুমি আল্লাহ রসুলকে ভালোবাসতে, আল্লাহ রসুলের আনুগত্য তোমার জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হইত। আল্লাহ তাআলা আমাদেরকে কামেল ভাবে অনুসরণ করার তৌফিক দান করেন। অবশ্য মোল্লা আলী মুসলমান যত ভুল ত্রুটি করুক না কেন, কিন্তু এটা বাস্তব যে সে সকলের চেয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে, মা বাবার চেয়েও বেশি, হোক সে গুনাগার। কিন্তু যদি জিজ্ঞাসা করা, হে মিয়া তুমি তোমার মা বাবাকে বেশি ভালোবাসো না আল্লাহ রসুলকে বেশি ভালোবাসো, সে কোরআন শরীফ মাথায় নিয়ে বলবে, আল্লাহর কসম আমি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসলমান যত গুনাগারী হোক কিন্তু অন্তর থেকে মুসলমান আল্লাহ রসুলকেই বেশি ভালোবাসে। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, এর সঙ্গে এই মহব্বতের সম্পর্কটাকে আরো মজবুত, আরো জোরদার, আরো সফল করার আমাদেরকে চেষ্টা করতে হবে। এক সাহাবী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রসুলাল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যখন হবে তো হবে, কিন্তু তুমি কিয়ামতের পরবর্তী জীবনের জন্য তুমি কি কি প্রস্তুতি গ্রহণ করছো সেটা শুনো। ওই সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো এরকম কোন অনেক অনেক নফল নামাজ, অনেক নফল রোজা, অনেক দান সদকা খায়রাত ইত্যাদির দ্বারা এরকম বড় কোন প্রস্তুতি নিতে পারি নাই, তবে কি ইন্নি উহিব্বুল্লাহ ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি।
সাদা মোটা কথা বলছেন। সাহাবীরা ছিলেন ফ্রেশ মনের অধিকারী, একদম সরল সহজ, কোনো পেচ নাই। আমরা তো আমাদের পেচের কোনো অভাব নাই, কত বুদ্ধি কত চালাকি মাথার মধ্যে, সব চালাকি নিয়া ধ্বংস বরবাদের পথে পৌঁছায় দেয়। সাহাবায়ে কেরামের জীবন ছিল, চিন্তা ছিল, বুদ ছিল, অন্তর ছিল একদম ফ্রেশ, পরিষ্কার, একদম সাফ সাফ বলছেন যে রাসূলুল্লাহ, আমি কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসি, আমল তেমন কিছু নাই কিন্তু অন্তর থেকে আল্লাহ রসুলকে ভালোবাসি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাকা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো কাল কিয়ামত এবং পরকাল জীবনে তার সঙ্গে তুমি থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য এই মহব্বতের দৌলত বড় দৌলত, এটা অর্জন করা চাই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা তারা আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা, সর্বোচ্চ মহব্বতওয়ালা হয়। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমি সব মুসলমান ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে ভাইরা দুনিয়ার যেখানেই থাকবেন, যখন যে হালে, আল্লাহর মহব্বতে সর্বদা যেন বেচায়ন থাকেন, বেকারার থাকেন। শাহ আব্দুল গনি ফুলবীর রহমতুল্লাহ আলাইহি যে এক বুজুর্গ ছিলেন, তিনি এরকম বসে থাকতেন, হঠাৎ করে বলে উঠতেন যে আয় কারার জানে বেকারারা, হে আল্লাহ আপনার সারা কোনো শান্তি লাগে না, আরাম লাগে না। হ্যাঁ, শান্তি তো আল্লাহ পাকের নামে, শান্তি আল্লাহ পাকের ইয়াদে, শান্তি আল্লাহ পাকের জিকিরে। আল্লাহ তাআলা সেই দৌলত আমাদের সকলকে নসিব করে দেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে আল্লাহ পাকের নাম এত শান্তিময়, এত আরামদায়ক, এত মজাদার, এত মধুময়, যে নামে উচ্চ বর্জবান মীর আওয়াদ হর বুনে মু আজ আসল জয় সওয়াদ। তিনি বলেন যে আমি যখন আল্লাহর নাম নেই, আল্লাহ পাকের নামের জিকির শুরু করি, তো আমার দেহের প্রতিটি বিন্দু বিন্দু, শিরা শিরা মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কে বললেন, হযরত জি, জব মে আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়। হযরত জি, যখন আমি আল্লাহ বলি তো আমার মুখটা মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি, আমার মুখটা একদম মিঠা লাগে। আমার প্রিয় বন্ধুরা, মানুষ যখন হারাম দুনিয়া থেকে আলাদা হয়ে যায়, নাফরমানির রাস্তা থেকে পৃথক হয়ে যায়, গুনার রাস্তা ত্যাগ করে দেয়, গুনার রাস্তা থেকে সে দূরে থাকে, তো এরপরে যতটুকুই সে আমল করে, আল্লাহর কসম প্রতিটি আমলের মধ্যে নূরই নূর, নূরই নূর, নূরই নূর, লজ্জতই লজ্জত, মজাই মজা। ভারতের এক বুজুর্গ নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদ রহমতুল্লাহ এর ভাষায়, মাইয়াতগর নাহো তেরি তো ঘবরাও গুলিস্তামে, হে প্রিয় মাওলা, আপনাকে যদি রাজি করতে না পারি, আপনাকে যদি আমার সঙ্গে আমি না পাই, তাহলে ফুল বাগানে থাকলেও আমি জাহান্নামের মধ্যে আছি। মাইয়াতগর নাহো তেরি তো ঘবরাও গুলিস্তামে, রহে তো সাথ তো সাহরা মে গুলশান কা মজা পাও, হে আল্লাহ যদি আপনাকে আমার সঙ্গে পাওয়া যায়, তাহলে মরুভূমির মধ্যে থাকলেও আমি দুনিয়াতে জান্নাতের গুলশানের মধ্যে আছি। আরে ভাই, আল্লাহকে রাজি করা আল্লাহর কসম জান্নাতের চেয়ে বড় দৌলত। আল্লাহকে রাজি করা অরিজওয়ান মিনাল্লাহ আকবার। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহর এক বিন্দু সন্তুষ্টি সব কিছুর চেয়ে বেশি দামি, সাত আসমান জমিন থেকে দামি, আরশ কুরসির চেয়েও বেশি দামি, জান্নাতুল ফিরদাউসের চেয়েও বেশি দামি আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে যাবে, তো আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়াল জান্নাতিদের জিজ্ঞাসা করবেন যে তোমরা সব পাইছো ঠিকঠাক মতো, আর কিছু লাগবে, আরো কিছু চাও? তো জান্নাতিরা তখন বলবে যে আয় আল্লাহ, এত দেওয়া দিছেন, এত দেওয়া দিছেন, আর কি আমরা বলবো যে আরো লাগবে, আমাদের কোন নেমত এরকম যেটা দেন নাই, আর বিপুল এবং বেসুমার পরিমাণে দেন নাই। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ পাক বলেন যে আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন সব নেমত রাখছি যে যে নেমত রেডি করে তৈরি করে রেখে দিছি, প্রস্তুত একদম, যেই নেমতের কথা কেউ কোনোদিন কানে শুনে নাই, কারো চোখে দেখে নাই এবং কারো কল্পনাতেও কখনো আসে নাই। এইরকম বেসুমার নেয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দেওয়ার পরে এখন আর জান্নাতে আর কোন নেয়ামতের কথা বান্দা বলবে? তো তখন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলবেন, হে বান্দারা, আজকে তোমাদেরকে এমন এক নেয়ামত আমি দিব যেটা আগে দেই নাই। তখন আল্লাহ পাক বলবেন যে শোনো, আজ থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আর কোনদিন কোশ্চিন কেন আমি তোমাদের উপর নারাজ হব না। আহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতিরা এই নেয়ামতের কথা শুনে তখন বুঝবে যে সমগ্র জান্নাতের সমস্ত নেয়ামত চেয়ে বড় নেয়ামত হল আল্লাহ পাকের এক বিন্দু সন্তুষ্টি। অনন্তকালের জন্য আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্যই যে সাহাবায়ে কেরামের শানে রসুল্লাহ সাহাবায়ে কেরামের শানে খোদ রব্বুল আলামিন যে কোরআন শরীফের ভিতরে বলেন যে আমার রসুলের সাহাবি যারা আনসার হন কিংবা মুহাজির, আমি তাদের উপর খুশি হয়ে গেছি। এটা যে কত বড় সনদ, কত বড় কথা! ইসলামের অনেক চিন্তাবিদরা যারা সাহাবিদের সমালোচনা করতে এই অভ্যস্ত হয়ে মারাত্মক ভুলের শিকার হয়ে গেছেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন জীবনে, তারা যদি এই কথাটা বুঝতেন যে আল্লাহ যে বলেন আমি তাদের উপর খুশি, এই কথাটা কত ওজনদার, এটা বুঝতে পারলে কোশ্চিন কালো জবান এবং কলমে, জবান এবং কলমকে এভাবে কলুষিত করতে পারতেন না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মর্তবা তো এত বড় এত বড় এত বড় যে হাজারো লাখ কোটি বড় জিলানি, হাজারো লাখ কোটি জুনায়েদ বাগদাদি, হাজারো লাখ কোটি উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবীর পায়ের তলের ধুলার মর্তবা আরো বেশি, ধুলার মর্তবা আরো অনেক বেশি বড়, অনেক বড়, অনেক বড়। আরে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, তারা এর থেকে বড় কথা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুবু আসহাবি ফালাউ আন্না হাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা হাদি ওয়ালা নসীবা। আমার সাহাবীদেরকে তোমরা গালাগালি করো না। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, বুঝতেন, খবর ছিল যে এইরকম পরিস্থিতি সামনে আসবে। আল্লাহ পাক তাকে আগেই জানায় দিয়েছেন সেই সব বিষয়ে, এজন্য তিনি তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে খবরদার হে দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু আমার আমার সাহাবীদের দোষ চর্চা করবে না, তাদেরকে গালিগালাজ করো না, তাদেরকে ভৎসনা করো না, যে তারা এত বড় মর্তবাওয়ালা যে তোমরা যদি উহুদ পাহাড় বরাবর এক একজনের স্বর্ণ দান সৎকার করে দাও, তো এত বড় দান সৎকার করার পরেও তাদের এক বিন্দুর সমানও সেটা হবে না। এত বড় উঁচু মর্তবাওয়ালা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমার প্রিয় বন্ধুরা, যে কথা বলছিলাম যে আল্লাহ পাকের সন্তুষ্টি এত বড় দামি জিনিস, জান্নাত থেকেও দামি। এজন্যই বুজুর্গানে দিন বলেন যে আমার নফসকে আমি খুশি করব, দুনিয়ার কাউকে খুশি করব, সেটার উপর আমার নজর থাকবে না, আমার নজর তো শুধু আল্লাহ পাকের খুশির উপর। খুশি কো আগ লাগা দি খুশি, খুশি মানে আমার খুশির দরকার নাই, আমার আল্লাহকে আমি খুশি করতে পারলে আমি কামিয়াব। আমার ভাইরা, কামিয়াব হওয়ার জন্য তো কাজ করতে হবে, আল্লাহ পাকের বন্দেগীর রাস্তায়, জান্নাতের আমলের রাস্তায় আমাদেরকে থাকতে হবে। খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলাইহির ভাষায়, কামিয়াবি তো কাম সে হোগি না কে হুসনে কালাম সে হোগি, জিকির কে ইলতিজাম সে হোগি, ফিকির কে ইহতিমাম সে হোগি। আমরা কামিয়াব হব জীবনে তখন যখন আমরা বন্দেগীর কাম করব, বন্দেগীওয়ালা জিন্দেগি বানাবো, আল্লাহ পাকের স্মরণ রাখবো সর্বদা এবং গুনার দুনিয়া থেকে দূরে থাকবো এবং সুন্নত মোতাবেক আমল করব। যেখানে আল্লাহ পাকের খুশির রাস্তা সেটাকে আমরা প্রাধান্য দেব, সেটাকে বড় জানবো। যেখানে নফসের গোলামির পথ সেটাকে অবশ্যই পরিহার করব। হাজারো লাখ কোটি ভালো আমল, নেক আমলের জিন্দেগি বানানোর পরেও কোশ্চিন গেল নফসের ব্যাপারে অসাবধান হওয়ার কোনো সুযোগ নাই। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মানুষের নফস, মানুষের ভিতরের প্রবৃত্তি তাকে কেবলই খারাপ কাজের দিকে প্ররোচিত করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে দিন রাত। আম্মার সিগায় মুবালাগা, আর আম্মার তুন লামে তাকিদ, কি অর্থ হলো? ইন্না নফসা আম্মার, ইন্না এক তাকিদ, আবার লামে তাকিদ, অর্থ কি দাঁড়াইলো? এটা একদম চূড়ান্ত, একদম নিশ্চিত, একদম নিশ্চিত, একদম সন্দেহাতীত বিষয় যে নফস কিন্তু খারাপের দিকে, অন্যায় কাজের দিকে কেবলই ধাবিত করতেই থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য ভারতের এক বুজুর্গ বলছেন যে ভরসা কুছ নেই ইস নফসে আম্মারা কা জাহিদ, ফেরেশতা বিয়ে হয়ে যায় দৌসে বদগুমা রহনা, এই তোমার নফস যদি ফেরেশতার মতো সুন্দর জিন্দগি ওয়ালা হয়ে যায় ওরে বিশ্বাস করার কোন সুযোগ নাই, ওর প্রতি কোশ্চিন কালো নেক গুমান করবা না যে আমার নফস একদম ফেরেশতা হয়ে গেছে। ইয়া আল্লাহ এত বড় ভয়ঙ্কর এই নফস, শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে এই নফসের মুআমালায় কঠোরভাবে সাবধান থাকার তৌফিক দান করেন। একিবুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবলিস আলেম থা, আবিদ থা, আরিফ থা। ইবলিস এত বড় মরণ আলেম সব ছিলেন, আলেম ছিল ইবলিস, আলেম যে ছিলেন মনে পড়তেছিল, ইবলিস এত বড় আলেম ছিল, আলেম কি বিরাট বড় আল্লামা ছিল, শুনতেছেন বন্ধুরা? ডক্টর অফ ইসলাম ছিল ইবলিস, মিস্টার ইবলিস। ইবলিস অনেক বড় এলেমওয়ালা ছিল, অনেক বড় আমল আর ইবাদতওয়ালা ছিল, অনেক বড় মারেফতওয়ালা ছিল। অনেকে মারেফতের খুব গান গায় এবং বলে আমরা খুব মারেফত শিখছি, মারেফত হাসিল করলে কি হবে, এরকম মারেফত হাসিলের পরে, এলেম হাসিলের পরে, ইবাদত হাসিলের পরেও তো ইবলিস মরদুদ হয়ে গেছে। সেজন্য বলছিলেন আমি ইমানটুকু নিয়ে কবরে যেতে পারি কিনা, না জানি আল্লাহকে রাজি খুশি করে আমি কবরে যেতে পারি কিনা। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইকে দুনিয়ার মানুষ পিসা হুজুর হিসাবে জানে, আরে পাগলের দল, খালি পিসা ছিলেন তিনি? তিনি তো মস্ত বড় আলেম, মস্ত বড় মুহাদ্দিস ছিলেন। হাম্বলি মজাহাবের বিখ্যাত মুহাদ্দিস ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহির তিনি উস্তাদ ছিলেন হাদিসের মধ্যে, হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির। সেই হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় আরেফে কামিল হওয়া সত্ত্বেও দিন রাত এই ফিকিরে থাকতেন, না জানি ইমানটুকু নিয়ে আমি কবরে যেতে পারবো কিনা। এবং তিনি বলতেন যে ইমা চু সালামত বলবে গোর বরে আহসান তু বরি চুস্তি ও চালাকি মা, ইমান যদি কবরে যেতে পারি নিঃসন্দেহে আমি সবচেয়ে বড় কামিয়াব। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এত বড় ফকিহ এবং বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদে কামিল ছিলেন, এত সত্ত্বেও এই মানুষটা আল্লাহর ভয়ে এমন থরথর কাঁপতে থাকতেন। তিনি বলতেন যে হামেশা এক হি গম আন্দর হি আন্দর সে খায়া যা রাহা হ্যায়, আমার জিন্দগি তো ধ্বংস বরবাদ, আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না, কিন্তু হে আল্লাহ জাহান্নামের আজাবও তো সহ্য করতে পারবো না, সেজন্য আপনার কাছে ফরিয়াদ, জান্নাতীদের জুতার মধ্যে আপনি আশরাফ আলীকে একটু জায়গা দিয়ে দিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আহা, যারা বড় ছিলেন তারা এভাবে আল্লাহকে ভয় করতেন। আমার প্রিয় বন্ধুরা, দিন তো আল্লাহ পাকের ভয়ের নাম, আত্তাকওয়া হা হুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিনা মুবারকের দিকে ইশারা করে বলছিলেন যে আল্লাহর ভয় তো এখানে থাকে ভাই, আল্লাহর ভয় এখানে থাকে, অন্তর যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে দুনিয়ার যে কোনো জায়গাতেই থাকবে, কেউ তাকে অন্যায় কাজের জন্য রাজি করতে পারবে না। এজন্য আমার প্রিয় বন্ধুরা, যে একদিকে নেক আমলের জন্য মেহনত করি, মুজাহাদা করি, নফস খারাপের দিকে টানতে থাকবে, কিন্তু আমি চেষ্টা করব ভালো পথে চলার জন্য, জিন্দগিটাকে আল্লাহর বন্দিগির মধ্যে রাখার জন্য। হায় শওক আর জব্তে শওক মে দিন রাত কাশমকাশ, দিল মুজকো মেহ দিল কো পরেশান কিয়ে হয়ে, মন টানে গায়রুল্লার দিকে, গুনার দিকে, আমি কষ্ট করে ছুটবো মাওলার দিকে, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছুটতে থাকবো। কিভাবে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইখতারুল মাশাক্কাতা ফি ইবতিগাই আল্লাযীনা ইখতারুল মাশাক্কাতা ফি ইবতিগাই মারদাতিনা ওয়াল ইনতিহাই আম্মা নাহাইনা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন যেই বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টির তালাশে আর গুনাহ থেকে বাঁচার পথে কষ্ট স্বীকার করবে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম যে সন্দেহাতীত ভাবে হেদায়েতের সব রাস্তা তাদের জন্য মুক্ত করে দিব। আল্লাহ পাকের এটা নিজামে রহমত, আল্লাহ পাকের এটা নিজামে রহমত, আল্লাহ পাকের দয়ার এটা বিধান যে বন্দা একটু আমল করলে বেসুমার রহমত বন্দার প্রতি তুফানের বেগে ছুটতে থাকে। হাদিসে কুদসির ভাষায় আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন যে বন্দা যদি আমার দিকে এক বিঘ তাকায় আমার রহমত উড়ে আমার দিকে টানবার জন্য এক হাত আগে আসে, ও যদি আমার দিকে হাঁটতে শুরু করে মান আতান ইয়ামশি আতাইতু হার বলতান যে বন্দা আমার দিকে হাঁটতে হাঁটতে আসে আমার রহমত ওকে সে দৌড়ে গিয়ে আমার দিকে নিয়ে আসে আল্লাহ পাকের দিকে। আসল তো ভাই কাজ হয় জজবের দ্বারা, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহর কসম আমার ভাইরা যে বন্দা আল্লাহর রহমতের এই নজরে পড়ে যায়, মহব্বতের নজরে পড়ে যায়, ও বন্দার ভাগ্য খুলে যায়, এরপরে নেক আমলের তৌফিক হইতে থাকে। উল্টা পাল্টা হাজার হইল, লাখ কোটি বার গুনাহ হইল, আল্লাহ পাক নিজে ধৈর্য বন্ধ করে তওবা করে ফের জান্নাতের পথে হাঁটাইতে থাকেন। কিরে তুই আমার না তুই গেলি কোথায়, আয় জলদি কর তওবা কর। এটা কি কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আত-তাওয়াবুর রহিম, আল্লাহ পাক নিজে বারবার বন্দাকে তওবার তৌফিক দেন এবং নিজে তওবা কবুল করতেও থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আদম আলাইহিস সালামের ভুল হয়েছিল, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু হযরত আদম আলাইহিস সালামের অন্তরে ঢালছেন, তুমি কথার কয়টা কইতে পারো না, খালি কান্দাকাটি করতে আসো মাওলানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ আমি তো ভীষণ মারাত্মক অপরাধ করে ফেলছি, আপনি মাপ না করলে আমি একদম গোল্লায় গেছি, আমার সব শেষ, আমার সব সরকার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহির ভাষায় হে প্রিয় মাওলা যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কো ইসে নেহি মেয়েরি। হে আল্লাহ আপনি আমার হয়ে গেলে সব আমার, আর আপনি আমার না হলে তো আমার সব বরবাদ, আমার সব সরকার। হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহ পাকের সামনে পেশ করলেন বললেন এবং আশিফা বি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের মধ্যে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি সনদবিহীন এক রেওয়ায়ত উল্লেখ করছেন, কিন্তু ওর ভাষিয়াতে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহির সরার মধ্যে এর ব্যাখ্যাতে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহির মতো এত উচ্চ মানের মুহাদ্দিস যার নামকে রেফারেন্স হিসাবে পেশ করা হয় হাদিসের বিশুদ্ধতা নির্ণয়ের জন্য, সে কাজী ইয়াজের মতো মানুষ এই রেওয়ায়ত উল্লেখ করছেন, এটাই যথেষ্ট। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরপরও যার সনদ তালাশের খুব দরকার হয় তালাশ করতে থাকো গিয়া, যে তার ভিতরে হযরত কাজী ইয়াজ রহমতুল্লাহ লিখছেন যে আদম আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে বলছিলেন যে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আপনি আমারে মাফ করে দেন। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু তখন বললেন হে আদম তুমি মুহাম্মদ নাম জানলা কোথেকে? আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করলেন না ওই সময় আমি মাথা তুললাম, আমি মাথা তুলতে দেখলাম কি আপনার আরশের পায়ায় পায়ায় লেখা মাকতুবুন আলা কওয়াইমিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, আরশের প্রতিটি পায়াতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমি দেখছিলাম, সেটা আমার মনে পড়ছে যে যে আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ নাম আমি দেখছিলাম, আর কারুই নাম সেখানে নাই। নিঃসন্দেহে তিনি আল্লাহ পাকের ভীষণ মহব্বতের পাত্র, সবচেয়ে বেশি মহব্বতের পাত্র হবেন, সেজন্য আমি সেই নামের উসুলে দিয়ে মাপ চাইছি। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু তখন বললেন যে আদম যে তুমি ঠিক বলছো, ওই মুহাম্মদ না হলে তো আমি তোমারও বানাইতাম না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাও তো তোমারে মাফ করে দিলাম। তো একদিকে রব্বানা যালামনা আনফুসানা তামাম মুফাসসিরিন এই আয়াতের কথাই উল্লেখ করতে থাকেন, আবার কাজী ইয়াজ রহমতুল্লাহ এই রেওয়ায়েত উল্লেখ করছেন, দুইটাকে মিলাইলে বোঝা যায় রব্বানা যালামনা এটাও বলছিলেন আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়েও মাফ চাইছিলেন। দুইটা একত্রিত সমন্বিত হইলে পরে আল্লাহ পাক খুশি হয়ে বললেন যাও তোমারে মাফ করে দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, তো এই আয়াতে পাক এই আয়াতে পাকের ফিনিশিং এ রব্বুল আলামিন কি বলেন, ফাতালাক্কা আদামু মির রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন যে আমি আদমকেই মাপ করছি যে তা না, আমি এরকম সীমাহীন তওবা কবুলকারী, আমি সীমাহীন রহমতওয়ালা, তোমরা বেসুমার গুনাহগার বান্দারা মাফ চাইতে থাকবা, তওবা করতে থাকবা, আমি তোমাদের তওবা কবুল করতে থাকবো, মাফ করতে থাকবো, জান্নাতে তোমাদেরকে পৌঁছাইতে থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্য ইসলামের এই এই বিষয়টা গভীরভাবে হৃদয়ঙ্গম করা চাই। অনেক মানুষ অতিমাত্রা ইসলাম বুঝার ধান্দায় পড়ে এই যে ইসলামের ক্ষমার অধ্যায় তওবা ইস্তিগফারের অধ্যায়টা খুব উচ্চভাবে পরিষ্কারভাবে সুন্দরভাবে বলিষ্ঠভাবে তুলে ধরতে অনেকেই ব্যর্থ হইতে থাকেন, এটা বড় অন্যায় কথা। যেখানে কোরআনে পাক আল্লাহ পাক দুটা ধারাকে উল্লেখ করতেই থাকে, এই তাকওয়ার কথা, এই তওবার কথা, এই তাকওয়ার কথা, এই তওবার কথা, সেটাকে আমরা গুরুত্ব না দেওয়া কোন ক্রমেই এটা ইসলামের সৌন্দর্যের জন্য শোভা পায় না, ইসলামের সৌন্দর্যের পক্ষের বিষয় এটা হইতেই পারে না। হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত আল্লাহ পাকের রহমতের বয়ান করতে থাকছেন। আল্লাহ পাক বড় মেহরবানিওয়ালা ভাই, ভীষণ মেহরবানিওয়ালা, এগুলোই বয়ান করতে থাকতেন। 40 বছর পরে তিনি একদিন মনে মনে ভাবলেন যে আমি এত বেশি আল্লাহর রহমতের বয়ান করলাম, আল্লাহ পাক তো এই আযাবের কথাও বলছেন, কোরআন শরীফে শাস্তি দিবেন ইত্যাদিও আছে, তো আমি সেটা তো কোনোদিন বলি নাই। সেজন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে থেকে কিছুদিন আল্লাহর আযাবই বয়ান করব। একটা বয়ান করছেন আল্লাহর আযাব সম্পর্কে, বাস অন্তরে আল্লাহ পাক এলহাম করলেন যে আব্দুল কাদের 40 বছর আমার মহব্বত আর রহমত বয়ান করার কারণে আমার রহমতের দরিয়া কি ফুরিয়ে গেছে, শেষ, যে আজকের থেকে আযাবের স্টার্ট করে দিছ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম আউলিয়া কেরাম যে কথা বলেন, তো নিজের ইচ্ছা এবং সিদ্ধান্তে কোশ্চিন কালো তারা কথা বলার হিম্মত রাখেন না, বলতেই পারেন না, বরং যে হাদিসে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউলহিমহু রুশদা। আল্লাহ পাক যেই বান্দার সর্বোচ্চ কামিয়াবি চান, দ্বীনের ইলম এবং গভীর সমজ বুঝ এবং নূর আল্লাহ তাকে দান করেন, এবং কোথায় কি বলতে হবে করতে হবে আল্লাহ পাক তার অন্তরে সেটা এলহাম করতেই থাকেন, ওয়াইউল হিমহু রুশদা। এজন্য আউলিয়া উম্মত যার যে বয়ানের রং থাকে, যে ওইটা সিরফ আল্লাহ পাকের ওই এলহাম যোগে তার অন্তরে যেটা আসে সেটাই তিনি বলতে থাকেন, এর বাইরে কিছু বলার জন্য কোনো প্রস্তুতিও গ্রহণ করার হিম্মত তাদের থাকে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো আমি, কিভাবে বলবো, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির এই যে শের, যে চু ভগোয়াত চু ভগোয়াত ভগো ভগোই অবজোস, যখন আল্লাহ পাক তোমার অন্তরে ঢালেন আর বলেন যে বল, বলতে থাক, বলতে থাকো জোশের সাথে, আর ভগোয়াত মগো মগোই অখামুস, আর যদি বলেন যে থাম তুই থাম, তখন থামো আর কোনো কথাই বলবে না। আরে ভাই এতক্ষণ পরে খুব জবরদস্ত মাশাআল্লাহ, আমার ভাইরা, আমরা এরকম কোন সারা দেশে বক্তৃতা বিবৃতি করার জন্য ঘুরি না, বরং মুসলমান ভাইদেরকে দিনের কথা শোনানোর জন্য আল্লাহ ঘুরবার তৌফিক দেন। ভারতের এই বুজুর্গ নকশবন্দিয়া তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই ওলামায় দিনকে বলতেন যে রহমত কা আবর বনকে জাহাঁ ভর মে ছাইয়ে আলম ইয়ে জল রহা হে বরস কর বুঝাইয়ে, আল্লাহর রহমতের মেঘ মালা হইয়া সারা বিশ্বে ওলামা তোমরা ছড়িয়ে পড়ো, এবং আল্লাহর বন্দাদেরকে আল্লাহ পাকের রহমতের পয়গাম শুনাইতে থাকো, আলম ইয়ে জল রহা হ্যায় বরস কর বুঝাইয়ে, এ উলামায়ে দীন তোমরা যদি আল্লাহ পাকের রহমতের মেঘমালার রূপে সারা বিশ্বে দিনের কথা বুঝাইতে থাকো, সারা দুনিয়াতে নাফরমানির যে আগুন জ্বলতেছে সব নিত্যে বাধ্য ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ পাক বলেন যে আমার কথাগুলো আমার উপদেশগুলো আমার বান্দাদেরকে ঈমান বান্দাদেরকে তোমরা শুনাইতে থাকো, যাদের সিনাতে ঈমান আছে আমার কথা শুনলে নিঃসন্দেহে তাদের ফায়দা হবেই হবে। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, ইন্না এটা কি জিক্রার তাকিদ, জিক্রার তাহকিক না খবরের তাহকিক, হুকুমের তাহকিক, তানফাউর তাহকিক, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে নিঃসন্দেহে যে আমার জিকির আমার আলোচনা যখন হইতে থাকবে এটা নিশ্চিত যে মুমিনদের ফায়দা এতে হবেই হবে, হয় জীবন একদম চেঞ্জ হয়ে গেল আর না হলে এই মুহূর্তে চেঞ্জ না হলেও অনেকটুকু আগে থাকলো, আরেক চার্জ দিলে আরো আগে যাবে, আরেক চার্জ দিলে আরো আগে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ও উনকা রফতা রফতা বন্দায় বেদাম হতা হ্যায় মহব্বত কে আসিরো কা ইউ হি আঞ্জাম হতা হ্যায়, ধীরে ধীরে বন্দা আল্লাহ পাকের মহব্বতের কোলে আটকা পড়ে যায়। হ্যাঁ, ইউ হি আপ আতে যাতে রহেঙ্গে মহব্বত কা ফল আপনা পাতে রহেঙ্গে, যখন দিনের পথে মানুষ হাঁটতে থাকে আল্লাহ ভালাদের সঙ্গে ওলামায় দিনের সঙ্গে উঠা বসা করতে থাকে, যাতায়াত করতে থাকে, ধীরে ধীরে তার ইমানের জিন্দগির তারাক্কি হইতে থাকে, একদিন এমন এক পজিশন হয় অন্তর নূরে পরিপূর্ণ হয়ে যায়, তখন আর দুনিয়ার লাইন কোনো কিছু তার ভালোই লাগে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইন্নান নূরা ইযা কুযিফা ফিল কলব ইনফাসালাহু সাদর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্তরে যখন আল্লাহ পাক নূর ঢেলে দেন তখন হৃদয়টা একদম বিশাল বড় হয়ে যায়। কত বড়? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে দর ফারাকে আরসায় আ পাক ডা তঙ্গ আয়াত আরসায় হাত আসমা, সে আল্লাহ ওয়ালা যার সিনাতে আল্লাহ পাক নূর দান করেন তার সিনাটা এত বড় এত বিশাল এত সুবিশাল হয় যে তার অন্তরের সামনে সাত আসমান জমিন মিল্লা ছোট্ট একটা সংকীর্ণ বারান্দার মতো মনে হয়, একটা সংকীর্ণ আঙ্গিনার মতো মনে হয়, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ পাক সেই ঈমান সেই নূর আমাদেরকে নসিব করে দিল ইনশাআল্লাহ, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। যে দেখেন এই হাদিসের পরের অংশ قيل يا رسول الله هل ذلك من علم, এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে কোন বান্দার অন্তরে যখন আল্লাহ পাক নূর ঢালেন তো তার কি কোনো আলামত প্রকাশ পায় জীবনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, হ্যাঁ অবশ্যই আলামত প্রকাশ পায়, সে আলামত হচ্ছে আত্তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইসবাল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইসতিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলি, এই থাকে দুনিয়াতে কিন্তু দুনিয়া তার ভালো লাগে না, দুনিয়া তার পছন্দ লাগে না। হ্যাঁ পছন্দ লাগে আল ইনাবা ইলা দারিল খুলুদ, মনটা কেবলই ছুটে আখিরাতের দিকে আল্লাহ পাকের দিকে পরকাল জীবনের দিকে, বাজার সে গুজরা খরিদার নেই হো, অনেকে বাজারে যায় কিচ্ছু দেখেও না কিনো না সোজা হাইটা চলে যায়, এই লোক থাকে দুনিয়া থেকে দুনিয়া তাকে টাচ করার সুযোগ পায় না, দুনিয়া থেকে আরামসে আল্লাহর দিকে রওনা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে সেরকম তৌফিক দান করেন। আত্তাজাফি আন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, দু থাকে দুনিয়াতে কিন্তু দুনিয়ার হারাম কোন জিনিস, দুনিয়া মানে দুনিয়া বলতে হারাম জিনিসকে বোঝায়, দুনিয়া ওই জিনিসকে বলে, দুই জিনিস হয় গুনাহ অথবা আল্লাহ থেকে গাফেল হওয়া, এই যেই কারণে গাফলত পয়দা হয় আল্লাহ থেকে বন্দা গাফেল হয় আল্লাহকে ভুলে যায় অথবা নাফরমানিতে লিপ্ত হয় ওই বস্তুটাকেই দুনিয়া বলে, কিন্তু হাজারো লাখ কোটি ধন সম্পদের মালিক হলে এটা দুনিয়া না। যদি সে নামাজ পড়ে, যদি সে হালালের উপর থাকে, যদি সে গুনাহ থেকে বাঁচে, যদি সে জুলুমের পথ পরিহার করে চলে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটা হলো পরিষ্কার কথা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন সাফ সাফ বলছেন রিজালুল্লাহ তুলিহিম আমার খাস বান্দা যারা হয়, এমন আশ্চর্য বান্দা এমন মহিমান্বিত এই বান্দাদের জীবন হয় যে হাজার ব্যবসা বাণিজ্য দোকানপাট লেন দেনের মধ্যে থাকা সত্ত্বেও এক মুহূর্তের জন্য এই সবকিছু তাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইতে পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পবিত্র জীবন ধারাটা যাদের নিকট অস্পষ্ট, তো তারা মুখস্থ কয়েকটা হাদিস পড়ে মনে করেন যে সাহাবীরা নামাজে বসে থাকতেন খালি, সাহাবীরা কোরআন শরীফ নিয়ে বসে থাকতেন, এইরকম কথা পাইছেন কোন জায়গায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইতেন, না আযান দিলে মসজিদে যাইতেন, আবার যখন ফাইজা কুজিয়াতিস সালাতু ফাংতা শুরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, সেই সাহাবী যুগেই কোরআন নাজিল হয়ে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু সাহাবায়ে কেরামকে বলছেন যে নামাজ শেষ হয়েছে তোমার, যাও এখন হালাল রুজি তালাশ করো। কোরআন শরীফে রব্বুল আলামিন সাফ বলে দিয়েছেন এই আয়াতে পাকরি ব্যাখ্যায় প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেন যে তলব কাসবুল হালালে ফরিজা বাদাল ফরিজা, যে আল্লাহ পাকের ফরজ বন্দেগি পালনের পরে হালাল রিজিক উপার্জন সেটাও এক ফরজ আমল। মুহিউস সুন্নাহ হযরত মাওলানা সাহেব রওলক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেমে দ্বীন আরেফে কামিল, অর্থাৎ যিনি শরীয়ত তরিকত দুইটাকে সুস্পষ্ট একদম স্পষ্ট এবং পাকাপাকি বুঝতেন, সেই মানুষটা বলছিলেন যে দেখো এক লোক রাস্তা দিয়ে যায় আর বলে যে লাগবে বাদাম, লাগবে সিম, লাগবে গোলালু, এরকম আওয়াজ দেয়। ওই সময় কিছু লোক মসজিদের ভিতর নফল আমলে মশগুল, নফল কাজে মশগুল, নফল আমলে মশগুল, কেউ নফল নামাজে মশগুল, কেউ নফল জিকিরে মশগুল, ইত্যাদি নফল কাজের মধ্যে মশগুল আছে, নফল বন্দেগিতে মশগুল। তিনি বলেন এই লোকগুলোর নফল আমলের চেয়ে এই লোকটার লাগবে বাদাম বলার সব অনেক বেশি। কেন, কি কারণে? তিনি বললেন যে এটা নিশ্চিত, ওহ কি বলবো আপনাদেরকে প্রিয় বন্ধুরা, যে কোরআন সুন্নার ব্যাখ্যা যারা হক্কানি উলামা এবং আকাবির উম্মত থেকে শিখেন নাই তাদের কথা কোনোটাই বিশ্বাসযোগ্য মনে করা ঠিক না, তাদের কথার থেকে দূরে থাকা চাই। দিন তো শেখা চাই পাকা মজবুত উলামায় দিন থেকে, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি এটা আরো ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো তিনি বলেন যে দেখো এই লোকটা যে লাগবে বাদাম, লাগবে সিম, লাগবে গোলালু, এই লোকটার কাজটা কি? সেটা দুনিয়া এই লোকটা ফরজ আমলে মশগুল, সেটা কি? হালাল রিজিক উপার্জন করা ফরজ, হালাল রিজিক উপার্জন করা ফরজ, সেই ফরজ আমলে মশগুল, আর ওই লোকগুলো নফল আমলে মশগুল। ওইদিকে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন ওয়ামা তাকাররাবা আব্দি ইলাইয়া বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাসতু আলাইহি, শুনতেছেন প্রিয় বন্ধুরা, মিম্মা তারাসতু আলাইহি। তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে আমার বান্দা ফরজ আমলের দ্বারা এত উচ্চতর মহব্বতার নৈকট্য আমার অর্জন করে, আর কোন আমল দ্বারাই এত উচ্চতর মহব্বত নৈকট্য অর্জন করা বান্দার জন্য সম্ভব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই হাদিসে, এই হাদিসে কুদসির ব্যাখ্যায় এরশাদুস সারি, সারি কিতাবের মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এরশাদুস সারির ভিতরে আল্লামা কাস্তালানি রহমতুল্লাহ লিখছেন এবং ফয়জুল বারির মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলছেন যে এই ফরজ মানি ফরজ আইনি নাও কেফায়া, চাই সে ফরজ আইনের মধ্যে মশগুল থাকুক অথবা ফরজে কেফায়া, সমস্ত নফলের চেয়ে এর মর্তবা বড়, সমস্ত নফলের চেয়ে ফরজ আইনের মর্তবা বড়, ফরজে কেফায়ার মর্তবা বড়। ফয়জুল বারি এবং এরশাদুস সারিতে এই ব্যাখ্যা দেখার পরে আমার দিলের মধ্যে ফওরান খেয়াল আসছে, হায় রে জানাজার নামাজ তো ফরজে কেফায়া, অনেকে এরকম নামাজ জানাজা কিছু লোকে পড়লেই তো আমি না গেলে অসুবিধা কি, আরে কত বড় দৌলত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, হাজারো নফল লাখ লাখ নফল পড়ার চেয়ে ওই জানাজার নামাজে শরীক হওয়ার মর্তবা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা আমরা কোথায় আছি? দ্বীনের সহি এলেম সহি বুঝ যখন হক্কানি উলামায় দ্বীন থেকে মানুষ না নেয় তো এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইতে থাকি। আমার প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জামানা, তাবেঈনের জামানা এমন ছিল, এলেম আমল ইবাদত বন্দেগি জিকির আজকার তেলাওয়াত, তাদের ব্যাপারটা এই মুহূর্তে আল্লাহ পাক আমার দিলে ঢালছেন যে তাদের অবস্থাটা ছিল কি, তাদের জিন্দগির এক একটা নিঃশ্বাস আর মুহূর্তে আল্লাহ পাক সিভাইন বরকত দিয়ে দিছিলেন। এ তাম দুনিয়ার ইত্তেলাওয়াত জিকির আমল কোরআন শরীফ বুখারি হালা হাজারো হাদিসের হাদিস পড়াও ব্যাখ্যা করো বিশ্লেষণ করো, এই মসনা মাসায়েল সব এর ভিতর থেকে বাইর করে নিয়ে আসো, আবার ব্যবসা করো বাণিজ্য করো সব ঠিক আছে, বন্ধু বান্ধবকে সময় দাও, আবার এসাক পড়ো উইন পড়ো, আবার লম্বা লম্বা তাহাজ্জুদ পড়ো, আবার রাত্রে ঘুম অল্প কিন্তু দিনের বেলা একদম সুস্থ, আরে ভাই আশ্চর্য। ইমাম আব্দুল ওহাব সারানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন তামিউল মুক্তারিন কিতাবের মধ্যে হযরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহি একটানা এক বর্ণনা অনুযায়ী একটানা 40 বছর পর্যন্ত তিনি এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। তো সারা রাত কি করছেন বসে বসে? এমনি সজাগ থাকছেন, সারা রাত ইবাদত বন্দীর মধ্যে কাটাইয়া দিতেন, পুরা রাত। উম্মতের কয়েক ব্যক্তি ছিলেন সারা রাত আল্লাহ পাক তাদেরকে ইবাদতের তৌফিক দিয়েছেন, দিনের বেলা তাদের স্বাস্থ্য একদম ভালো, সামান্য কায়রুলা এই দুপুরের বেলা খানা খায় একটুখানি আরাম করতেন, একটু ঘুমায় নিতেন হালকা, বাস এর মধ্যে আল্লাহ পাক পুরা বরকত দিয়ে দিতেন, শরীর একদম সুস্থ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু এই তো আম নিজামে হায়াত না, সাধারণত যেটা মানুষের জিন্দগি হওয়া চাই। হাকিমুল উম্মত থানবী লিখছেন এবং এই মর্মে আমি হাদিস দেখছিলাম, হ্যাঁ, যে সাধারণত কমপক্ষে ৬ ঘন্টা ঘুমানো চাই, আর যাদের দেমাগি মেহনত হয়, ব্রেনের মেহনত হয়, তাদের ৮ ঘন্টা ঘুমানো চাই। তো ৮ ঘন্টা ঘুমানোর পরে ফের রাত্রিবেলা আর কতটুকু সময় বাকি থাকে? সন্ধ্যা রাত্রে কিছু অংশ তো এমনি বাদ যায়, শেষ দিকে তো উঠতেই হয়, যে ফের আর বাকি থাকলেও কতটুকু সময়ই নাই। কিন্তু ওই সাহাবা ইকরাম তাবিউ তাবিঈনের জমানা এত বেশি বরকতময় ছিল, আল্লাহু আকবার, লাউ আন্না আলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহি বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক জাল্লা জালালু আমানু ওয়ালু বলেন যে যদি আমার এই জমিন বাসী বান্দারা আমি আল্লাহরে খুশি করে দেয়, আমার অসন্তুষ্টির পদ থেকে দূরে থাকে, আসমান জমিনের বরকতের ভান্ডার আমি ওদের জন্য মুক্ত করে দিব। যারা এরকম কামেল তাকওয়া বলা ছিলেন তাদের জিন্দগিকে আল্লাহ পাক এইরকম বেসুমার বরকতে দণ্ড করে দিচ্ছেন। হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কয়েক ব্যক্তির মধ্যে একজন হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওয়াইস কারনি রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হযরত শাকীকে বলকি রহমতুল্লাহ আলাইহি, আরেকজনের নাম ইদানিং আমার মনে থাকে না, ৫ জন এরকম আছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ৪ জনের নাম আমার কয়েকদিন আর যাবৎ খালি মনে পড়ে, আরেকজনের নাম কি জন্য জানি আমি ভুলে গেছি, আল্লাহ তাআলা মাফ করে দেন, কারো মনে থাকলে আমাকে স্মরণ করে দিতে পারেন, আর মনে না থাকলে চুপ থাকেন, কোন ঝামেলা নেই। আল্লাহ মাফ করে দেন। তো হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আল্লামা শাহরানি রহমতুল্লাহ লিখছেন যে তিনি এশার উজুদিয়া ফজর নামাজ আদায় করতেন, সারা রাত এবাদতে মশগুল সারা রাত। এবং এক বর্ণনা লিখছেন যে তিনি ৪৫ বছর পর্যন্ত একই আমল করছেন, যে এশার উজুদিয়া ফজরের নামাজ পড়ছেন। আর এক বর্ণনাতে যে ৫০ বছর পর্যন্ত অথবা ৫৫ বছর পর্যন্ত একটানা এই ফজর এশার উজুদিয়া ফজরের নামাজ পড়ছেন। অবশ্য ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখছেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এশার উজুদিয়া ফজর পড়ছেন ৪০ বছর পর্যন্ত, এবং এই কথার বর্ণনাকারী হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এবং তিনি বলেন যে একবার আমি হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে রাত্রিবেলা যখন যাইতেছিলাম, রাত্রিবেলা দিনের বেলা এটা উল্লেখ নাই, আমি যখন যাইতেছিলাম তখন কিছু ছেলেপেলেরা মাঠের মধ্যে খেলতেছিল, হযরত ইমাম আবু হানিফা এত প্রিয় মানুষ ছিলেন যে তাকে দেখার পর ছেলেরা ওদিকে তাকায় দেখে আর বলে কি জানো এই যে ইমাম আবু হানিফা যাইতেছেন কে ইনি জানো, এমন মানুষ এসার পরে যে এবাদত আরম্ভ করেন একদম সারা রাত জাগ না থাকেন, ফজর রাত পর্যন্ত লোকটা ঘুমানি না। এই হযরত ইমাম আবু হানিফার তখন এই অভ্যাস ছিল না, এবাদত বহুত করতেন কিন্তু এতটা অভ্যাস ছিল না যে মোটেই ঘুমাবেন না, কিছুটা তিনি ঘুমাইতেন। কিন্তু হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সাথীদেরকে বললেন যে দেখো আল্লাহর বন্দারা জমিনে আমার প্রতি এমন নেক ধারণা রাখে, আমি সারা রাত জাগ না থাকি, আমি ঘুমাই না, ওরা যখন আমাকে এত উঁচু নজরে দেখে এত নেক ধারণা আমাকে রাখে, অথচ আমার জীবন সেই মোতাবেক না, আজকের থেকে আমি পাক্কা ইরাদা করলাম আমি এসার পর থেকে সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দিব ইনশাআল্লাহ তাআলা। দেখেন এক উসিলা আল্লাহ পাকের এই বন্দার জিন্দগিতে এমন এক হিম্মত আজম পয়দা হয়ে গেছে। এরপরে তিনি পুরো জিন্দগি এভাবে কাটিয়ে দিচ্ছেন। এবং ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন সিয়ারু আলামিন নুবালার ভিতরে যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ২ রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ তো পড়তেনই, যেই পর্যন্ত পড়তেন তার মধ্যে দুই রাকাত এমন থাকতো যে ওই দুই রাকাতের মধ্যে পুরো 30 বার কোরআনে পাক খতম করতেন। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, দ্রুততর কোরআনে পাক তেলাওয়াত করার এই বিস্ময়কর কারামত আল্লাহ পাক তাকে দান করেছিলেন। দ্রুততর মানে আমরা যেরকম শুরু করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন, এরকমই পড়তে থাকতেন, কোনো তাড়াহুড়া নাই, আরামসে পড়তে থাকতেন। কিন্তু ঘন্টা দেড় ঘন্টার মধ্যে 30 পারা কোরআন কমপ্লিট খতম করে ফেলতেন হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। এটা মশহুর ছিল, বিখ্যাত ডাক ভারতে প্রসিদ্ধ ছিল যে ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের খানদানের এই মহান বুজুর্গ আসরের পরে কোরআন শরীফ তেলাওয়াত স্টার্ট করলে সূর্য ডুবার আগে 30 পারা একদম আরামসে খতম করে ফেলেন, কোনো তাড়াহুড়া করা ছাড়া। এইটা নিয়ে যারা বেদাতি তারা অনেক প্রপাগান্ডা করছে, দেখো এই সকল মৌলবী সাহেবরা কত মিছা কথা কয়, এটা কি সম্ভব মিয়া? আসরের পরে কোরআন শরীফ শুরু, মাগরিবের আগে 30 পড়া শেষ, এটা কিভাবে সম্ভব বলো তো? তো অনেক উলামায়ে কিরাম গিয়া হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে ধরলেন যে হযরত জি, আপনার তো আল্লাহ পাক এই দৌলত দিচ্ছেন, এই কারামত, এই বুজুর্গি দান করছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আমাদের জন্য গর্বের বিষয়, আমাদের জন্য হকের জন্য একটা মস্ত বড় শক্তি এটা, আমরা এটা বলতে থাকি লোকদেরকে, কিন্তু এটার প্রমাণ তো আমরা দিতে পারি না। তা আপনি যদি একদিন এরকম করতেন ফিল্ডের মধ্যে, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আসরের পরে শুরু করবেন, মাগরিবের আগে আপনার শেষ হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওই বাতিলপন্থীদের সামনে এটা যদি একবার প্রকাশ পায়, তা আপনি তো ওদের বিরুদ্ধে বলতেই থাকেন, বেদাতীদের বিরুদ্ধে। আপনি যখন একবার এই ঘটনা আপনার দ্বারা প্রকাশ পাবে, তো ওদের মুখ বন্ধ হয়ে যাবে। প্রথম উনি রাজি হইতে চান না, রাজি হইতে চান না, আমি কি রিয়াকারি করবো, আমি কি লোক দেখানোর জন্য করবো, বলে না হযরত জি, লোক দেখানোর জন্য না, হকের সাহায্যের জন্য, হকের শক্তি বৃদ্ধির জন্য। চিন্তা ভাবনা করলেন ওই যে আরেফে কামেল যারা আল্লাহর পক্ষ থেকে অন্তরে যতক্ষণ পর্যন্ত সায় না আসে, এলহাম যুগে যতক্ষণ পর্যন্ত ওটার প্রতি স্বীকৃতি না জ্ঞাপিত হয়, ততক্ষণ পর্যন্ত ওই পথে তারা কদম রাখতে সাহস পান না, বস আল্লাহর তরফ থেকে দিল সাফ হয়ে গেছে, তখন তিনি বলেন ঠিক আছে তারিখ দাও। বস একটা তারিখ দেওয়া হলো, সেখানে বেসুমার মুসলমানরা একত্রিত হলেন, হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি গেলেন, আসরের নামাজ পড়ার পরপরই তিনি শুরু করলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে শুরু, সূর্য ডুবার আগ মুহূর্তে মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়ে শেষ হয়ে গেল, পুরো 30 পারা তিনি পড়লেন। আমার প্রিয় বন্ধুরা, এটাকে কারামত বলে, নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেন, বিষয় একটাই, নবুয়তের দাবি যিনি করেন তার থেকে অলৌকিক ঘটনা যদি প্রকাশ পায়, এটা তার নবুয়তের সত্যতার পক্ষে দলিল, নবুয়তের পক্ষে এটা দলিল যে তিনি নবুয়তের দাবি করছেন আর তার কাছে অলৌকিক ঘটনা বলি আছে, তো এটাকে মুজিজা বলে। কিন্তু ওই রকম অলৌকিক ঘটনা যদি নবীর সাচ্চা কোনো অনুসারীর হাতে প্রকাশ পায়, ওটার নাম চেঞ্জ হয়ে ওটার নাম হয় কারামত। মুজিজা হোক কিংবা কারামত, দুটোটা এটা নবীর ক্ষমতার দ্বারা ঘটে না, ওলির ক্ষমতার দ্বারা ঘটে না, এটা ঘটে আল্লাহ পাকের ক্ষমতার অধীনে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য মুজিজা এবং কারামত উভয়টাই সরাসরি রব্বুল আলামিনের আফাল, আল্লাহ পাকেরই পক্ষ থেকে এটা ঘটে। তো মুজিজার দ্বারা নবীর সত্যতা প্রমাণিত হয়, আর কারামাতের দ্বারা ওলির শ্রেষ্ঠত্ব এই জন্য প্রকাশিত হয় যাতে আল্লাহর বন্দারা তার নিকট থেকে দিন শিখা জীবনকে ধন্য করার সুযোগ লাভ করে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কোথা থেকে কোথায় চলে গেছি, কি বলতেছিলাম আগে? আরে ভাই ইমামে আজমের কথা তো, হ্যাঁ যাই হোক, তো আমি বলতেছিলাম যে ভাই, যে ইসলামের দুইটা ধারা, মানুষ যারা দিনের উপর চলবে, আসল তো আমাদের কাজ হলো, আমাদের কারো প্ল্যান থাকবে না, আমরা গুনাহ করব, আমরা নাফরমানি করব, আমরা মিথ্যা কথা বলবো, আমরা চুরি করব, আমরা গীবত করব, আমি নষ্ট হব, কোনো মুসলমানের এরকম প্রোগ্রাম থাকার কথা না, থাকতেই পারে না। মুমিনের জীবন তো এরকম হবে যে সে মুসলমান মনে করবে ইন্নাল্লাহ দিন উৎসর্গ করে দিবে, আমি আল্লাহর হয়ে আছি, আল্লাহর হয়ে থাকবো। আর আল্লাহর হয়ে থাকা এমন কোন কঠিন জিনিসটা আমার প্রিয় বন্ধুরা, যেই যেই আল্লাহর বন্দা ইমানওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, আর যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, আর এটা সকলের উপর ফরজ হয় না, তাহলে থাকলো পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হালাল খাওয়া, গুনাহ থেকে বাঁচা, গুনাহ হয়ে গেলে তওবা করা, আর কোন মাখলুকের উপরে কোন মানুষের উপরে জুলুম না করা, কারো হক নষ্ট না করা, এইটুকু কাজ করলেই সে নিঃসন্দেহে ওলি আল্লাহ এবং নিঃসন্দেহে সে জান্নাত পর্যন্ত পৌঁছবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতের এই মহান বুজুর্গ হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন যে আমার ভাই মুসলমান, এই শেষ জমানাতে তোমরা যদি যে অন্তত ফরজ আমলগুলো করো আর গুনাহ থেকে বাঁচো, তো তোমরা এই শেষ জমানার এক এক মুসলমান, তাহলে এই জমানার জুনায়দ বাগদাদী, এই জমানার তোমরা এক একজন বায়েজিদ বুস্তামি। আল্লাহ পাক আমাদেরকে অন্তত ফরজ আমলগুলো করার তৌফিক দান করেন। আর যেই বান্দার ফরজ আমলের তৌফিক হয়েই যায়, তো প্রত্যেক এরকম মুসলমানের কিছু না কিছু নফল আমলের তৌফিক হয়েই যায়। এক হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি মান সাল্লা বাদাল মাগরিবি সিত্তা রাকাত উদিলনা লাহু বিইবাদাতি সিনতাই আশরাতা সানাতান ও কামা ক্বাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়বে, মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে, তো 12 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন, 12 বছরের নফল ইবাদতের সওয়াব। এখন এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফ মিসকাত কিতাবে লিখছেন, মাগরিবের ফরজের পর টোটাল 6 রাকাত হইলি হলো, তার মানে এ সুন্নত 2 রাকাত, তারপরে আর 2 রাকাত, আর 2 রাকাত, মোট এই 6 রাকাত, এইটুকু হইলেই এ মর্তবা নসিব হবে। এবং এটাই বেশি স্পষ্ট বলে মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন মিরকাত শরীফ মিসকাত কিতাবে। আর কি জন্য এত স্পষ্ট সেটা তিনি উল্লেখ করেন নাই, কিন্তু এর পক্ষে একটা দলিল, সেটা হলো এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা বাদা যুহরে, মান সাল্লা কাবলা যুহরে আরবান ও বাদাহা আরবান, যে ব্যক্তি যোহরের নামাজের আগে 4 রাকাত পরে 4 রাকাত পরে, আল্লাহ পাক তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন। তিরমিজি শরীফে হাদিস আছে। এখন যোহরের আগে 4 রাকাত পরে 4 রাকাত, এই যোহর মানে কি? যোহর মানে যোহরের ফরজ, ফরজের আগে 4 রাকাত সুন্নত, আর পরে 2 রাকাত সুন্নত, সঙ্গে যদি 2 রাকাত নফল আরো বাড়ায়া পড়ে, তো আল্লাহ পাক তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওইখানে যোহরের আগে যোহরের পরে বলতে যোহরের ফরজ, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন মাগরিবের পরে 6 রাকাত, এই মাগরিব মানে মাগরিবের ফরজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবনা আদম ইরকালি রাকাতাইনি আউয়ালান নাহার আকফিকা আখিরাহু, হে আদমের বাচ্চা তুই দিনের শুরু ভাগে 2টা রাকাত পড় আমাকে খুশি করার জন্য, যে সারা দিন শেষ দিনের শেষ পর্যন্ত তোর যা দরকার আমি আল্লাহ সেটা পুরা করতে থাকব। কয়টা বাজে? 11টার বেশি হয়ে গেছে বল ভাই। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই বস, সারা রাত শুনতে থাকলে তো শুনতেই থাকলাম, বলতেই থাকলাম, আমলও করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা ওয়ালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন, সকলে পাক্কা ইরাদা করি জিন্দগি আল্লাহর সন্তুষ্টি মোতাবেক কাটাবো ইনশাআল্লাহ তাআলা। আর যেখানে ভুল ভ্রান্তি হবে তওবা করবো, ইস্তেগফার করবো, আল্লাহ পাকের নিকট অবশ্যই মাপ চাইবো। মাপ চাওয়ার তওবা করার দ্বারা এত বড় মর্তবা নসিব হয় যেটা অকল্পনীয়। মাপ চাওয়ার দ্বারা, মাপ চায় কখন? বন্দা শর্মিন্দা হয়, লজ্জিত হয়, আহারে কি ভুলটা হলো আমার, এই যে লজ্জিত হওয়াটা, এই লজ্জিত হওয়াটা যে কত বড় মর্তবা চিন্তাই করা যায় না। একটা ঘটনা মনে পড়লো তো বলি, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের এটা আম অভ্যাস ছিল, ব্যাপকভাবে সব সাহাবা তাহাজ্জুদের অভ্যস্ত ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সমস্ত সাহাবায়ে তাহাজ্জুদের অভ্যস্ত ছিলেন দুই ভাবে, এক একদল সাহাবা তারা রাতের শুরু ভাগে এসার নামাজ পড়ে এই সময় তারা ঘুমিয়ে যেতেন, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ আরম্ভ করতেন, আর একদল সাহাবা তারা আগে থেকে জাগনা থাকতেন, একদম তাহাজ্জুদের নামাজ পড়ার পরে তারপরে কিছুক্ষণের জন্য আরাম করতেন, এইরকম ছিল সাহাবীদের অভ্যাস। সাহাবায়ে কেরাম সকলেই একদম তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন। একদিন তার তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে, ঘুম থেকে উঠতে পারেন নাই, তো মনটা সারাদিন খুবই খারাপ ছিল, মনে কষ্ট, মনের ভিতরে ব্যথা, যে আমার তাহাজ্জুদটা ছুটলো। যার যে আমলের অভ্যাস থাকে ওইটা ছুটলে তিনি সহ্য করতে পারেন না, অনেক কঠিন লাগে, অনেক মুশকিল লাগে যে আমার আজকে তাহাজ্জুদটা ছুটলো। তিনি খুব পরেশান হয়েছেন, সারাটা দিন মনের ভিতরে ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকছেন। পরের দিন ভোর রাত্রে, আজকে তো এমনি পাক্কা এরাদা করছেন যে আজকে তাহাজ্জুদ পড়বেন, কিন্তু উনি যে টাইমে তাহাজ্জুদ পড়বেন তার চেয়েও আগে কে যেন হাত পা টিপে উঠাইতেছে, ঘুম থেকে জাগাইতেছে। একলা কামরায় তিনি শুয়েছিলেন, কিন্তু কে আসলো বন্ধ কামরার মধ্যে? তিনি বললেন যে কে তুমি? হুজুর তাহাজ্জুদ পড়বেন না? আপনি তাহাজ্জুদ পড়ার জন্য তাহাজ্জুদ পড়, তুমি কে? তো বলো হুজুর আমি তো ইবলিস, তুই আসছিস তুই আমার তাহাজ্জুদ পড়ানোর জন্য, সে কি ব্যাপার? হুজুর সারা জীবনই তো করলাম সব নষ্টামি, সব শয়তানি করছি, তো আপনার যে কালকে তাহাজ্জুদ ছুটলো আপনি যেই পরিমাণ কান্নাকাটি করছেন দিনে, যেই পরিমাণ আপনার ব্যথা অনুশোচনা অনুতাপ, তো আমি ভাবলাম যে যা লোকটা পড়ুক তাহাজ্জুদ, কি আসে যায়, সারা দুনিয়া সবারই আমি নষ্ট করতেছি, একজনের দুই রাকাত পড়লে তো কি হবে। আর হযরত মুয়াবিয়া বল যে আল্লাহ বলা তো নূর বলা দিল, তাকে ধোকা দেওয়া সম্ভব না। তিনি বললেন শয়তান তোর শয়তানি, শয়তানি ছাড়া তোর কোনো কাজই নেই, কোন বন্দার একটা মাত্র নেকি হোক এটা কোনো ক্রমে তোর সহ্য হইতে পারে না। হাদিস শরীফে আছে যে যখন নাকি কোন মুসলমানকে কোন মুমিনকে আল্লাহর সামনে সেজদা করতে দেখে ইবলিস নিজের মাথায় নিতে পিটাইতে থাকে আর বলতে থাকে একটা সেজদার হুকুম হলো আমার উপরে আর আমি অস্বীকার করে আমি মরদুদ হলাম, চির জাহান্নামী থাকবো আমি, আর হাই এই বনি আদম সেজদা করে কত বড় বর্তমান বিষয় হয়, তো এই নিজের মাথায় নিজে পিটাইতে থাকে। সেই ইবলিস তুই আমাকে নামাজ পড়াবি না? সত্য কথা বল, আসল ঘটনা কি? আমি কিন্তু তোর ছাড়তেছি না। তো এখন তো ও আটকা পড়ে গেছে, পরে বলে যে দেখেন কামিলিন যারা তাদের হাতে এরকম শয়তান ধরাও পড়ে যায়, আটকাও পড়ে যায়। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই সফরে ছিলেন, তো এক মুরিদের বাড়িতে রাতে মেহমান থাকছেন, তো একটা আলাদা ঘর দিয়ে দিছে, একটা আলাদা ঘর বাংলা ঘর, এই ঘরের মধ্যে ওই মুরিদ থাকতে দিছে। তো হযরত ওই ভোর রাত্রে উঠছেন, উযু করছেন, পরে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, দরজা কপাট সব লাগানো, কেউ নাই, একলা ঘর, ওইখানে একলা একলা নামাজ পড়তেছেন। তাহাজ্জুদের নামাজের পরে দোয়া মোনাজাত করে এখন জিকির আজকারে বসগুল, কে জানি পাশে বসে আছে। পরে তিনি খেয়াল করলেন, এবং এই কে রে তুই? হে কে? হুজুর আমি জিন। তুই এখানে কি? হুজুর আমি এই ঘরে থাকি কত বছর? 15 অথবা 40 বছর, আমার তো মনে পড়ে 15 বছর হবে হয়তো বা, যে 15 বছর যাবত আমি এখানে থাকি। আর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরের মুক্তি রহমতুল্লাহ আলী নারাজ হলেন এবং ধমক দিলেন, হে শরম নিয়াতি, আল্লাহকে বন্ধুকে সেতাতা হে, হে তোর লজ্জা হয় না আল্লাহর বন্ধাদেরকে কষ্ট দিছিস তুই? হুজুর আপনি বললে আমি চলে যাবো, যা নিকাল নিয়ে আসে, ঝট তুই বাইর এখনই যা, বড় সোজা ও সালাম দিয়ে চলে গেছে। কি কথা বুঝেন নাই? তো আল্লাহর কামেল বান্দা যারা, তো তাদের হালত এরকম। পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন ঢাকাতে বড় কাটরা মাদ্রাসা, একজন আয়সা বলল হুজুর এরকম আমার বাড়িতে অমুকরে জিনে ধরছে, হুজুর একটু দোয়া করেন আপনি তাবিজ দেন, কোন আমল দেন, যা তুই তাবিজ লাগবে না, গিয়া বলবি যে পীরজি বলছে এখনই তুই চলে যেতে। তো ওই লোক গিয়া বাড়িতে গিয়া বলতো, এই বড় কাটার পীরজি হুজুর বলছে এখনই চলে যেতে বলছে, তো সাথে সাথে ওই ছেড়ে চলে যেত সালাম দিয়ে। আজিব মামলা, আল্লাহ পাক এক এক বান্দাকে এক এক শান দেন। ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ভারতের অনেক উঁচু শ্রেণীর আলেম বুজুর্গ এবং ইমাম এবং ফকি, তো একজন গিয়া তার কাছে বলছে, হুজুর আমার মেয়েকে জিনে ধরছে, অনেক লোকে তদবির করছে কোনো কাজ হয় না, হুজুর আপনি একটু যদি মেহরবানি করে একটা তাবিজ দিয়ে দিতেন। বললেন, ভাই তাবিজ দিব কি, আমি তো এই তদবির করি না, আমি এই সকল কাজই করি না, হুজুর আমি আশা করে আসছি আপনি আমার ফিরাইয়েন না, মেহরবানি করে একটা তাবিজ দিয়ে দেন, আমি জানি না দিতে হবে। আচ্ছা চলো যাক, তো একটা কাগজে কি জানি লিখে দিছেন, লিখে দিলে বলছেন যাও এটা নিয়ে ওর গলায় দিয়ে দিও, ওই নিয়ে ওই মেয়েটার গলায় দিছে, মেয়ে সুস্থ হয়ে গেছে একদম, দিন টিন শেষ। বহু মানুষের তদবির করছে, কারো তদবিরের কাজ হয়নি, কিন্তু কাগজ একটা ছোট্ট আইনে গলায় দিয়ে দিয়েছেন তো বেশ মাশাআল্লাহ সুস্থ, জিন চলে গেছে। ওই লোকের মনের মধ্যে খটকা লাগলো, হুজুরে বললেন আমি তাবিজ জানি না, আর তো কি দিলেন একটা, তো এখন তো দেখলাম যে ঠিক হয়ে গেল। কারো তদবিরে কাজ হলো না, ওনার তদবিরে কাজ হলো, কি তাবিজ দেখছেন একটু দেখি, তাহলে আমরা অন্যান্য মুসলমানদেরকে তাবিজ দিলে উপকার হবে। তো ওইটা খুলছে, খুললে দেখে ওর মধ্যে লেখা হিন্দুস্তান সে বিলকুল বাহার নিকাল বাহার চলা যানা, এই হিন্দুস্তান থেকে বাইর হয়ে যা। ওই লোক ভাবলো যে ইয়া আল্লাহ, এটা তো মনে গঙ্গুই লিখছেন, তো ও ভাগছে না, আমি লিখলে কোন কাজ হবে, হিন্দুস্তান সে বিলকুল বাহার চলে যানা, হ্যাঁ হিন্দুস্তানের একদম বাইরে চলে যাবি। আল্লাহ পাকের বন্দারা, লাউ রুব্বা আকবর আশআসা লাউ আকসামা আলাল্লাহ লাআবাররাহু, আল্লাহ পাকের এইরকম আউলিয়া পৃথিবীতে থাকেন, তারা এক কথা শক্তভাবে বলে বসলে আল্লাহ পাক সেটা পুরো করিয়ে দেন। দুই সাহাবি এরকম, তারা আপোষে খুব বন্ধুত্ব ছিল, যে একদিন দুজনে আপোষে কথা বলতেছেন এবং বলেন যে শোনো, এই দেখ আমি যদি মরি না তোর আগে, আমি তোর লাগে ওয়াদা করলাম আমি তোর স্বপ্নে দেখা দেব। তো আরেক সাহাবি বললেন আমিও ওয়াদা দিলাম, আমি যদি তোর আগে মারা যাই আমি তোর দেখা দিব, স্বপ্নে দেখা দিব। হাকিম মোহাম্মদ মাওলানা আসাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সাহাবির কি ক্ষমতা স্বপ্নে এসে দেখা দেওয়া, স্বপ্নে আসতে পারা না পারে তো আল্লাহর ক্ষমতার অন্তর্ভুক্ত। যে সাহাবি কি শেরেক করছেন তাহলে, না বুঝা না শুই না। আমাদের কিছু বন্ধুরা মুসলমান যারা মজহাব মানেন না, কথা কথা আমাদের বুজুর্গানের দিনকে মুশরিক বলতে থাকেন, আত্মাও কাঁপেন আল্লাহর বান্দাদের। এটা সাহাবিকে কেন শেরেক করছিলেন, সাহাবি আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন, তো এক কথা আল্লাহর রহমতের উপরে কুদরতের উপরে আল্লাহ পাকের সম্পর্কের উপরে ভরসা করে বলে বসছেন, আল্লাহ পাক সেটা পুরো করেই দিচ্ছেন। যে ওই সাহাবি, এক সাহাবির মৃত্যু হয়ে গেল পর স্বপ্নে এসে ঠিকই দেখা করছেন। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। অনুরূপ ভাবে একজনে হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ নিকট আসছে, বলে যে হুজুর আমার বাচ্চা অসুস্থ, কোনো ভাবে সুস্থ হয় না, কোন ডাক্তার কবিরাজ কোনো কিছুর দ্বারা, হজরত যদি একটা তাবিজ দিতেন। বললেন যে ভাই আমি তো তাবিজ তোমার জানি না, হজরত দেন একটা আল্লাহর হস্তে দেন হুজুর, অনেক পিড়াপিড়ি করছে। পরে উনি একটা তাবিজ লিখে দিলেন ছোট্ট, বললো ওর গলায় দিও, গলায় দিলেই ওই বাচ্চা একদম সুস্থ হয়ে গেছে। হজরত বললেন জানি না, আর তাবিজ দিলেন তো এখন ভালো হয়ে গেল, ব্যাপার কি, কি বিষয়। পরে বললেন যে তাবিজটা খুলে দেখি কি লেখা এর মধ্যে, এত বড় পাওয়ারফুল কি জিনিস, খুলে দেখে ওর মধ্যে লেখা ইয়া আল্লাহ মাই নিহি জানতা আর ইয়ে নিহি মানতা, তু জানে আর তেরা বন্দা। আল্লাহ আমি জানি না, ও তো মানেও না, আমি জানি না ও ছাড়ে না, তুমি জানো তোমার বন্দা জানে, বস এইটা একটা তাবিজ। কি বলবো, আমাদের বুজুর্গানের দিনে শানি আজিব ছিল তাওহীদ এবং সুন্নত, তাওহীদ এবং সুন্নত। কিছু লোক যারা মজহাবের বিরুদ্ধে কথা বলতে থাকেন আর আমাদের আকাবিরের বিরুদ্ধে নানান বিষদগার করতে থাকেন, অমুক বুজুর্গ মুশরিক হয়ে গেছেন, যে তাবিজ লিখলে আর তাবিজ দিলে যদি মুশরিক হয়, তো ইমাম শাহরুল্লাহ দেহলভী মুশরিক ছিলেন, তারও তো তাবিজের কিতাব আছে, কিতাবের কি নাম, আরে ভাই ছোট্ট এক কিতাব আছে, ইমাম শাহরুল্লাহ আল কাউলুল জামিল, হ্যাঁ আল কাউলুল জামিল নামক ইমাম শাহরুল্লাহ দেহলভী রহমাতুল্লাহ কিতাব আছে। এই কিতাবের ভিতরে একটা অংশ, একটা অধ্যায় আছে যেটা শুধু তাবিজ লেখা, ইয়ামতিন লিখলে ইয়ামতিন এইভাবে আমল করলে এই ফায়দা, এই আমল করলে এই ফায়দা, এই আমল করলে এই ফায়দা। আল্লাহ পাকের আউলিয়া বুজুর্গানের অন্তরে আল্লাহ পাক এলহাম করছেন যে এই আমলের দ্বারা এই ফায়দা হবে, তো সেই ফায়দা হচ্ছে। এটা কোরআন হাদিসের বিরোধী কোনো জিনিস তো না, কিন্তু এক একজন বলতে শুরু করে ওনারা এগুলো পাইলেন কোথায়, নিজেরা করে দিবেন আর ঘটে যাবে একটা আমল, তার মানে তারা খোদা খোদার আসন দখল করছেন, অতএব তারা মুশরিক, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এদের এই সবচেয়ে বড় বিপদ হলো এলেমের ঘাটতি। আমাদের আকাবিরকে আল্লাহ পাক এলেমের মহাসাগর বানাইছেন, সেই এলেমের আলোকে তারা সহি জিনিস করতেন, আর এদের সেই পর্যন্ত এলেম নাই, আর অন্ধের মতো কুয়ার ব্যাংক বলতে থাকে যে এরা কাফের, এরা মুশরিক, হানাফি মজহাবের অনুসারী সব মুশরিক, মালিকি মজহাব সব মুশরিক, ওনারাই খালি একজন সহি মুসলমান। আল্লাহ তাআলা এই ভাইদেরকে তওবার তৌফিক দান করেন। আকাবির দ্বীনের সঙ্গে বেয়াদবির শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হক, হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন আমার আমার কোন ওলির সঙ্গে যে দুশ্মনী করবে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা দিলাম। আল্লাহ পাক যে যুদ্ধ ঘোষণা দিলেন সেটা হারে হারে এই মানুষরা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি দুনিয়াতে এরা টের পাবেই পাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেখানে চ্যালেঞ্জ দিয়েছেন সেটার বাস্তবায়ন কি ঘটবে না? যাই হোক, আচ্ছা তো আমি বলছিলাম এই কথা যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ইবলিস এরকম বলতেছিল যে হুজুর তা আমি তো ভাবছিলাম কি যে নষ্ট আমি তো অনেকই করলাম তো আপনার একটু জাগায় দিই যাতে আপনার তাহাজ্জুদটা না ছড়ে। যেই কান্দা কানছেন আপনি সারাদিন যেই পেরেশানিতে ছিলেন, হযরত মুয়াবিয়া বললেন যে না আমি তোর ছাড়বো না, তুই বলতে হবে আসল ঘটনা কি। পরে ইবলিস বলে যে হুজুর ঘটনা হয়েছে কি যে আমার সামনে তো সব খোলা যে আপনি যে গতকাল তাহাজ্জুদ ছুটছে কারণে সারাদিন আপনি যে কান্নাকাটি করলেন আর আপনার মনটা সারাদিন ব্যথা যন্ত্রণা কষ্ট ছটপট ছটপট, এই কারণে দেখলাম কি ফেরেশতারা আমলনামায় লিখতেছেন যে যে তাহাজ্জুদ পড়লে আপনার যেই মর্তবা তার চেয়ে হাজারো লাখ কোটি গুণ বড় মর্তবার বেশি নাকি আল্লাহ বেশি নই করতে আল্লাহ পাক আপনাকে দান করছেন একদিনের এই তাহাজ্জুদ ছুটার অনুতাপের কারণে। তা আমি পরে ভাবলাম কি আমি আমি তাহাজ্জুদ ছুটে লাভটা করলাম কি, গতকাল ছুটেছি তো আমি আপনারা ঘুম পাড়াই দিছিলাম। তো পরে ভাবলাম যে তো আমি তো ঠকলাম, যাক আগের জায়গায় থাক এত উপরে না উঠুক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই জন্য তওবা এবং ইস্তিগফারের দ্বারা অনেক বড় মর্তবা নসিব হয়, অনেক বড় মর্তবা নসিব হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন কোন একবার ইবলিস, হ্যাঁ একবার ইবলিস রব্বুল আলামিনকে বলল যে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম ওয়াইজ্জতিকা ইয়া রব লা আযাল উগভি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আরসাদিহিম, হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার এক এক বান্দার দেহে প্রাণ থাকবে ওদেরকে নষ্ট করে জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমি করতেই থাকব আপনার ইজ্জতের কসম করে বললাম। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আমার ইজ্জতের কসম করি, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আযালু আগফির লাহু মাস্তাগফারুনি, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। ইবলিস লাজব, আমি বললাম নষ্ট করবই আপনার ইজ্জতের কসম, আর উনি উত্তরে তিনবার কসম করে বললেন আমি ওদেরকে মাফ করতেই থাকবো। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহর কসম এই যে দিন রাত মাফ চাইতে থাকা চাই, বারবার মাফ চাইতে থাকা চাই, বারবার মাফ চাইতে থাকা চাই, আল্লাহর কসম যে বন্দা এইভাবে মাফ চাইতে থাকবে আর তওবা করতে থাকবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতি ফি সহীফাতি ইস্তিগফারান কাসীরা, যে বান্দা বেশি বেশি আল্লাহর নিকট মাফ চাইতে থাকবে আমলনামায় সেটা রেকর্ড হতে থাকবে নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। তার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম, তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতি ইস্তিগফারান কাসীরা, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন, ভুল ত্রুটি হয়ে গেলে জলদি জলদি যেন আমরা তওবা করি। আবার প্রিয় বন্ধুরা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে ওলামায়ে দ্বীনের সঙ্গে জুড়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব তো ওলামায়ে দ্বীন, মানুষ যদি ওলামায়ে দ্বীন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর কোরআন সুন্নাহর ইলমের বাইরে জিন্দেগি কাটায় তো এই জিন্দেগি কুশ্চিন কালো বিপদ মুক্ত হইতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ করতে থাকছেন যাতে করে মানুষ ওলামায়ে দ্বীনের সঙ্গে চলে, ইলমে দ্বীন হলো বড় জিনিস, আল বারাকা মা আকাবিরকুম। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা বড় দ্বীনের ক্ষেত্রে বড় হয় ইলমের দ্বারা এবং আমলের দ্বারা আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দ্বারা। তো এই উম্মতের যারা বড় তাদের পথে কল্যাণ, দুজাহানের কল্যাণ সে তাদের পথে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। অনেক মানুষ আজকাল সে কেন জানি সুন্নতের ব্যাপারে আমরা বড় পিছনে, যে নখ বড় বড়, মোজ বড় বড়, দাড়ি রাখলো সুন্নত মোতাবেক না, দাড়ি ডান দিক থেকে এক মুঠ, বাম দিক থেকে নিজের হাতের এক মুঠ, থুতনির নিচের দিক থেকে এক মুঠ, চার আঙ্গুল পরিমাণ লম্বা, এতটুকু রাখা তো ওয়াজিব। হানাফি সাফি মালিকি হাম্বলি চারও মজাবে, এই বিশ্বের কোন আলেম আসপুর পর্যন্ত বলেন নাই যে এক দাড়ি কাইটা এক মুঠের থেকে আরো কম বাড়ানো যায় আছে, কোন আরবে দিরাজ পর্যন্ত বলেন নাই। যদি এরকম কেউ লেখেন বলেন এই বিশ্বে এখন, তাহলে সেটা সম্পূর্ণ বিভ্রান্তি, সম্পূর্ণ ভুল ধারণা, নিঃসন্দেহে সেটা মারাত্মক অ্যাক্সিডেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার পারস্য থেকে দুইজন দূত গেছিল, তো দুজনের মুজ বড় বড়, দাড়ি মুন্ডানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মার আমারাকুমা বিহাজা, এই কাজ করতে বললো কে তোমাদেরকে, কে আদেশ করছিল? তো তারা বলে যে আমারনা বিহাজা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব আমাদেরকে এই নির্দেশ করছেন যে এইভাবে করার জন্য। পারস্যের রব মানে পারস্য সম্রাট। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আমারানি রব্বি বিইফাই লিহিয়াতি কসে সারবি, কিন্তু আমার রব তো আমাকে হুকুম করছেন মোজ খাটো করো, দাড়ি বাড়াও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক দাড়ির সুন্নত মোতাবেক আমলের আমাদেরকে তৌফিক দান করেন। হঠাৎ করে এই মুহূর্তে আমার একটা মশলা মনে পড়ল এবং সেটা বলি আপনাদের সামনে। সেটা হলো যে এটা এক হাদিস শরীফে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইমামকে তোমরা ঠিক তোমাদের মধ্যখান বরাবর রাখো। একজন যদি 20 জন মুসল্লি হয় তাহলে ডান দিকে বাম দিকে একদম বরাবর থাকবে, ঠিক ইমাম সাহেব একদম মিড একদম কেন্দ্রীয় পয়েন্টে দাঁড়াইতে হবে। এটা সুন্নতে মুয়াক্কাদা, এটার বিপরীত করাটা মাকরুহ তাহরিমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মসজিদের মেহরাব হবে একদম মসজিদের মধ্যখান বরাবর। যদি মসজিদ এরকম 15 হাত থাক, 30 হাত হলো, তো একদিকে 16 হাত আরেকদিকে 14 হাত, এইরকম বেশকুপ করে মেহরাব বানানো যাবে না। মানে মেহরাব এরকম হবে যে একদম মিডেলে, আর ইমাম সাহেব দাঁড়াবেন ওই মেহরাবের ঠিক মধ্যখান বরাবরে। এখন ইমাম যদি ডান দিকে একটু সরে দাঁড়ায়, এক বিঘত সরলেন, অথবা বাম দিকে একটু সরলেন, এটা সম্পূর্ণ মকরুহ তাহরিমি, এটা পরিত্যাজ্য। তো এই জিনিসটা অনেক মসজিদে দেখলাম খেয়াল রাখেন না ইমাম সাহেবরা, ইমাম সাহেবরা কেন জানি বাম দিকে ঘেঁষেই দাঁড়ান, অথচ যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নত, কিন্তু এখানে তার উল্টাটা হচ্ছে, কেন জানি বাম দিকেই ঘেঁষে ঘেঁষে দাঁড়াইতে থাকেন। যেখানে যে মিম্বর থেকে মেহরাব থেকে সুন্নত জিদ্দা হবে সেখানে সুন্নতকে দাফন করা হচ্ছে, কি হলো এটা? অনেকে মিম্বর এত বড় বানান যে যার কারণে মেহরাবের একদম মিডেলে মধ্যখান বরাবরে দাঁড়ানোই যায় না, বাইরের দিকে দাঁড়াইতেই হয়। এইরকম মিম্বরকে ভাঙ্গা ওয়াজিব। যদি সেই মিম্বর এরকম হয় এখান থেকে সরায় আরেক জায়গায় রাখা যায়, সে সরায় রাখলেই হলো, যাতে ইমাম সাহেব সহি জায়গাতে নামাজ পড়তে পারেন। আর ই মিম্বর যদি ফিক্সড হয় যে ওখান থেকে সরানো যায় না, ও মিম্বরকে ভেঙে সেখানে ঠিক ইমাম সাহেব মধ্যখান বরাবর দাঁড়াইতে পারেন, সেই ব্যবস্থা করা ওয়াজিব। অনেক জায়গাতে এরকম অবস্থা। একবার বহু বছর আগে, আমার মনে হয় 12-14 বছর আগে হবে কিনা, চাঁদপুর শহরে একবার এই বস্তার উপর আমি আলোচনা করছিলাম। তো ওখানে আমি প্রায় 1.5-2 বছর পরে কোন ওই এলাকার লোকজন আমাকে বললেন, ওলামা ইকরাম, যা আপনি বলছিলেন যে আমাদের কত মসজিদের যে মিম্বর ভাঙ্গা লাগছে ওই ঠিক মধ্যখান বরাবর দাঁড়ানোর জন্য। তো এখনো দেখলাম সারা দেশে যেখানে যাওয়ার সুযোগ হয় দেখা যায় যে ইমাম সাহেব বাঁ দিকে দাঁড়ান, অথবা মিম্বরই এরকম বিশাল আকারে বানায় রাখছে। নোয়াখালীতে গেলাম, এত বিশাল মিম্বর এক জায়গাতে এক মসজিদের মধ্যে, ইমাম সাহেব মধ্যখান বরাবর দাঁড়াইতে পারবেন না। রাজশাহীতে গেলাম সেদিন, সে রাজশাহীতে এক শহরের মধ্যে এক মসজিদে গেলাম, নামাজ পড়াবেন ঢাকার এক মুফতি সাহেব, কিন্তু সেখানে এই মিম্বর এত বিশাল যে বাম দিকে দাঁড়াইতেই হবে। পরে আমি বললাম, আপনি সামনে দাঁড়ায়েন না, পিছনে আসেন, পিছনের কাতারে, মানে মিম্বর থেকে সরে পিছনে আসেন, এই কাতার যেখানে হবে এখানেই আপনি দাঁড়ায় যান, আমরা কাতার পিছনে নিয়ে যাই। পরে কাতার পিছনে গেলাম আর উনি ঠিক মধ্যখান বরাবর দাঁড়ালেন। ওই মুফতি সাহেব, মুফতি ইয়াহিয়া সাহেব, নামাজের পরে কামরার মধ্যে আমাকে বললেন, আমি তো স্থির করতে পারতেছিলাম না যে এটা সমাধান এখন কি হবে, দাঁড়ানো লাগবে মধ্যখান বরাবর, মধ্যখান বরাবর তো মিম্বরই আছে, তো দাঁড়াবো কেমনে, বাইরে দাঁড়াইতে শুরু করছিলেন। আপনি বলার পরে তখন বুঝে আসতো যে ও এটা সমাধান হলো, আপাতত পিছনে এসে দাঁড়ানো, যতক্ষণ পর্যন্ত ওই মিম্বর ঠিক না করা হবে ততক্ষণ পর্যন্ত সামনে না দাঁড়ায় পিছনে দাঁড়ানো চাই। হ্যাঁ, খালি একটুখানি ইমাম সাহেব যদি কাতার উঠেও ভর্তি হয়, ইমাম সাহেব সামান্য একটু সামনে গিয়া ওই কাতার পুরো করে নিলে কোনো সমস্যা হবে না। তারপর ওই বকরু তাহরিমের উপরে না চলা চাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। সর্বশেষ ওই হাদিস শরীফের কথা আরেকবার স্মরণ করাইতে চাই যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে পড়ে তো কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই হাদিসের উপরে আমলের চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। অনেক মানুষের তাসাউফের তরিকতের বিরুদ্ধে বলে, হ্যাঁ না, মানে কোরআন সুন্নার এলেম না থাকার কারণে সহিভাবে মনে করে যে তাসাউফ এটা সেরে। আশ্চর্য মানুষ। হ্যাঁ, এই জন্য তাসাউফ বিষয়ে কোনো কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ আমার চেষ্টা থাকে যে এর পক্ষে কোরআন হাদিসের যে দলিলগুলো আছে সেগুলো পেশ করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। দোয়া করেন, দোয়া করেন ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ওয়াফিল লানা মা ক্বাদদামনা মা আখারনা ওয়া মা আলানা মা আসরারনা মা আসরাফনা ওয়া মা আনতা আলামু বিহি মিন্না। আনতাল মুকাদ্দিম ওয়া আনতাল মুআখির, লা ইলাহা ইল্লা আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, ইত্তেবায়ে সুন্নাহ শরীয়তের জিন্দেগি আমাদের নসিব ফরমান। গায়রুল্লাহর গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফসের ধোকা শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে গুমরাহি থেকে গুমরা লোকদের থেকে সব গুনাহ থেকে আপনি আমাদের হেফাজত করেন, আমাদের খানদানকে হেফাজত করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনকে হেফাজত করেন, আমাদের ঘরওয়ালাদের হেফাজত করেন, আমাদের সন্তানাদিকে হেফাজত করেন, দোস্ত আবাব মুহিব্বিনকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার মহব্বতের জিন্দগি আমাদের দান করেন, আউলিয়া সিদ্দিকিনের জিন্দগি আমাদের নসিব ফরমান, কামের এতাতওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, আপনার জিক্র ইয়াদকে আমাদের জিন্দগিতে পরিণত করেন, আপনার বন্দীকে আমাদের জিন্দগি বানায় দেন। আল্লাহ আমাদের জীবনের সবগুলো অপরাধ অন্যায় আপনি মাফ করে দেন, সব গুনাহ আপনি মাফ করে দেন। ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়াকাদ দাআকা ফাইন তাগফির ফআনতা আহলুল রিজাকা ওয়াইন তাতরু ফামান ইয়াগফির সিবাকা রাব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ আপনি বড় মেহেরবানি ওয়ালা, হে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। হে আল্লাহ ইবলিস বলছিল আপনার ইজ্জতের কসম করে যে আমাদেরকে সে বরবাদ এবং গোমরা বানাই ছাড়বে যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ থাকবে। আপনি উত্তরে 3-3 বার কসম করে বলছেন যে ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফিরুনি। হে আল্লাহ আপনার সে এলান, আপনার সে ঘোষণা, হে আল্লাহ আপনার সুসংবাদের হাওয়ালা রেফারেন্স দিয়া আপনার কাছে ফরিয়াদ, আমাদের সকলকে মাফ করে দেন, জরুর বিজরুর মাফ করে দেন, জরুর বিজরুর মাফ করে দেন, জরুর বিজরুর মাফ করে দেন। আমাদের উপর আপনি খুশি হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য তো আপনি কোরআনে নাযিল করেছেন রাদিয়াল্লাহু আনহু, আপনি তাদের উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ আমরা আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ সাহাবাদের সাচ্চা অনুসরণের আমাদেরকে তৌফিক দান করেন। কারণ আপনি বলছেন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের সাচ্চা অনুসরণ করবে তাদের জন্য আপনার খুশির ঘোষণা দিয়েছেন, আপনার মাগফিরাত এবং জান্নাতের ঘোষণা দিয়েছেন। আয় আল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সাচ্চা ইত্তেবা তৌফিক আমাদেরকে দান করেন। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বারাকাতু মা আকাবিরকুম, আকাবির উম্মতের রাস্তা চললে দু জাহানের বরকত নিশ্চিত হয়ে যাবে। আকাবিরের পথে চলার আমাদেরকে তৌফিক দান করেন, আকাবিরের রাস্তা চলার তৌফিক তৌফিক দান করেন, আকাবিরের দিনে ব্যাখ্যা বিশ্লেষণকে মানার আমাদেরকে তৌফিক দান করেন। হে মহান মালিক, আমাদের জিন্দগির এক একটা মুহূর্তে আপনি রহমত বরকত এবং নূর দান করেন। আয় আল্লাহ, গুনার প্রতি ঘৃণা আমাদের অন্তরে পয়দা করে দেন। আয় আল্লাহ, তাকওয়ার নেশা আমাদেরকে দান করেন, আপনাদের মহব্বতের নেশা, জিক্রুল্লাহর নেশা, সুন্নতের নেশা আমাদেরকে নসিব ফরমায়া দেন। আয় আল্লাহ, মেহরবান মালিক, মদ ওয়ালাদেরকে মদের জন্য দেওয়ানা এবং নেশাগ্রস্ত আমাদেরকে আপনার মহব্বতের নেশাগ্রস্ত আপনি বানায় দেন। আয় আল্লাহ, মেহরবান মালিক, সকলে রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, আজকে যেখানে মাহফিল হলো স্বরূপকাঠি বাজারের মধ্যে, আয় আল্লাহ মেহরবান, অনেক দোকানদার ভাইয়েরা নিজেদের ব্যবসায়ের ক্ষতি স্বীকার করে এই মাহফিলের ইন্তজাম করছেন। আয় আল্লাহ, তাদের দোকানপাটের মধ্যে বেসময়ের বরকত দান করেন, যতটুকু একদিনের বেচা কিনা বন্ধ রাখতে হয়েছে এর চেয়ে হাজার লাখ কোটি গুণ তাদেরকে বরকত দান করেন, ইমানে তাদের তারাক্কি নসিব করেন, আমলে তারাক্কি নসিব করেন, মালে দৌলতে আপনি অনেক বেশি বরকত নসিব ফরমায়া দেন, তাদের সকলের ঘরে ঘরে নূর নাজিল করেন, বেসময়ের রহমত আর বরকত নাজিল করেন, আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে সুস্বাস্থ্য আপনি দান করেন, জিন্দগিটা আপনার জন্য উৎসর্গ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার মহব্বত আমাদের সিনাতে নসিব ফরমান, যাদের সঙ্গে উঠা বসা করলে, যাদেরকে মহব্বত করলে আপনার মহব্বতের দৌলত অর্জন হবে এবং তা বৃদ্ধি পাবে। ওই সকল আপনার খাস বান্দা আপনার মাহবুবিনের সঙ্গে উঠা বসার, তাদের থেকে দোয়া নেওয়ারও আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইমানের সাথে জিন্দগি, আফিয়তের সাথে জিন্দগি আমাদেরকে দান করেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন। আয় আল্লাহ মেহরবান, ইমানের সাথে আফিয়তের হালতে আপনি আপনার রহমতের কোলে তুলে নিয়েন, আমাদের আপনজন প্রিয়জন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাতে কামিল দান করেন, তাদেরকে জান্নাতে বড় মর্তবা দান করেন, আমাদের আসাতিজা কেরাম যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাগফিরাতে কামিলা জান্নাতে উঁচা মর্তবা নসিব ফরমান, আর যে সকল আসাতিজা মুরব্বিয়ান আমাদের মুহসিনিন জিন্দা আছেন তাদের হায়াতে আফিয়ত এবং খুব বরকত নসিব ফরমান। আয় আল্লাহ, তমাম দোয়া মুনাজাতকে নিজ করমে নিজ দয়া আপনি কবুল ফরমান। এই মাহফিলের যারা ইন্তজাম করি, যারা এতে সহায়তাকারী, নানান ভাবে যারা এর জন্য মেহনত করছেন, পরিশ্রম করছেন, যারা যেকোনো ভাবে এতে সহায়তা করছেন এবং এতে অংশগ্রহণ করছেন, তাদেরকে দুজাহানে আপনি পুরস্কৃত এবং সম্মানিত করেন। তমাম দোয়া মুনাজাতকে রহমতুল আলমী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি জরুর বিজরুর কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান, জরুর বিজরুর কবুল ফরমান। রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم ایر بانگلہ اردو پروتیٹی بیان بیشیر جیکنو پرامتو تھے کے نیومی تو نیز نیز موبائل ایر ہواٹس ایپ پاور جننو جگازوک کرو نئی نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।